সালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আপনি শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 ভূত স্টুডিও, যেখানে ভূতদের আনাগোনা এবং বৃহস্পতিবার আসলেই কিন্তু আমরা মারাত্মক রকম এক্সাইটেড হয়ে যাই। মোটামুটি কিন্তু সবাই আমরা আগেভাগে কাজগুলো শেষ করে ফেলি, সেটা হাউস হোল্ড কোনো কাজ হোক কিংবা লেখাপড়ার চাপ হোক, সবকিছুকে একটু কমিয়ে তারপর কিন্তু কানেক্টেড হয়ে যাই। ঠিক রাত 10টা বাজা মাত্রই কিন্তু আপনি যুক্ত হয়ে গেছেন দেশের নাম্বার ওয়ান এন্টারটেনমেন্ট স্টেশন জাগো এফএম 94.4 এ ভূত স্টুডিওতে। সরাসরি ইন দ্য মেইন টাইম আমাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে। যদি বলি যে ফ্রিকোয়েন্সি থেকে শুনতে পাচ্ছেন ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ আশপাশের জায়গাগুলোতে, এবং ওয়ার্ল্ড ওয়াইড যদি জাগো এফএম যে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব লাইভ সবগুলো মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তো এই অনুষ্ঠানটা সম্পর্কে নতুন করে আসলে বলবার কিছু নেই, শুধু এতটুকু বলতে চাই যে আমরা যারা আসলে প্যারানর্মাল ব্যাপার স্যাপারগুলো আসলে খুব করে এনজয় করি, তো তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ভূত স্টুডিও, যেখানে ভূতেদের আনাগোনা। তো আলটিমেটলি প্রতি সপ্তাহে আমরা বিভিন্ন বন্ধুদের কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনছি, এবং সেই ঘটনাগুলো কখনো ঢাকার, কখনো ঢাকার বাইরের, কখনো ইনফ্যাক্ট দেশের বাইরের। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের দুর্দান্ত রকম এপিসোড কিন্তু গত সপ্তাহের এপিসোডটাও ছিল, এবং আজকের এপিসোডটাও আশা করছি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো প্রথম যিনি অতিথি, এই মানুষটাকে আমরা আলটিমেটলি সবাই চিনি। সকালবেলা ঘুম থেকে উঠবার পর জাগো এফএম 94.4 যদি আপনি টিউন করে থাকেন, আর যে পুতুল এবং আর যে আকাশকে শুনে থাকেন, আর যে পুতুল থাকছে আমাদের সাথে, পুতুল কি অবস্থা, কেমন আছিস? অনেকদিন পর ভূত স্টুডিওতে।
ভালো আছি।
আচ্ছা, আমরা আজকে প্রথম কোন ঘটনাটা শুনাবি আমাদেরকে?
প্রথম যে গল্পটা বলতে চাচ্ছি এটা হচ্ছে একটা মাদ্রাসার গল্প, এবং এটা অনেক আগের, মানে হচ্ছে আমার নানা কাছ থেকে আমি শুনেছিলাম, চাঁদপুরের ঘটনা। আমি শিওর, মানে এত বছর পরে এসে মানে মাঝে মাঝে মনে হয় গল্পগুলো, যে নানু দাদুর কাছ থেকে আমরা কত গল্প শুনতাম, কত গল্প হারিয়ে গেছে। তো মাঝখানে একদিন হুট করে এই গল্পটা আমার মনে পড়ে, তো আমি গল্পটা টুকে রেখেছিলাম যদি আবার ভুলে না যাই। অনেক আগে একবার নানা বাড়িতে আমি গিয়েছিলাম, তখন নানা আমাদেরকে আসলে এই গল্পটা শোনায়।
শুনি তাহলে আমরা।
ওকে, তো গল্পটা অনেকটা এমন ছিল, তখন আমার নানার বয়স ছিল 13-12 এরকম হবে আর কি বয়স। তো ঠিক আছে, খুব ভালো কথা। আমার নানার বাড়িতে অ্যাকচুয়ালি তিনি যেখানে তার মানে তাদের বাড়ি থেকেই সে যেখানে সে অ্যাকচুয়ালি মাদ্রাসায় পড়তেন, তো মাদ্রাসাটা খুব বেশি দূরে ছিল না। আর ওই সময় যেটা ছিল, আমার বড় বাবা মানে হচ্ছে নানার বাবা যিনি ছিলেন, উনি নানাকে একমাত্র ছেলে হওয়াতে মাদ্রাসায় থেকে পড়াশোনা করাননি। ওখানে হচ্ছে প্রতিদিন সকালে স্কুলের মতো সকালবেলা হলে ভোরে ফজরের সময় চলে যেত নানা মাদ্রাসায়, আবার হচ্ছে এশার পরে চলে আসতো বাসায়, আর শুক্রবারটা ছুটি থাকত। তো এইভাবে আসা যাওয়ার উপরেই নানার পড়াশোনা কমপ্লিট হতো, কমপ্লিট হয়েছে। তো একটা সময় গিয়ে যেটা হয়, মাদ্রাসায় ছোটবেলা থেকে পড়ছেন, অনেক বন্ধু বান্ধব থাকে তাদের, তো ওই বছর নানাদের মাদ্রাসায় একটা ছেলে আসে, মানে ভাঙতি বছর যেটাকে আমরা বলি, একদম বছরের। তখন আমাকে যেটা নানা বললেন যে অনেক আগে শুনেছি, তো তারপর হয়তো বা গল্প একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, ডেটগুলো বিশেষ করে বা মাসগুলো, মেবি হচ্ছে জুলাই বা অগস্টের দিকে, জুলাই বা অগস্টের দিকেই হবে, বা জুন জুলাইয়ের দিকে মাদ্রাসায় একটা ছেলেকে ভর্তি করানো হয়। তো ঠিক আছে, ভালো কথা, মাদ্রাসায় ভর্তি হবে ছেলেটা, ঠিক আছে। তো ছেলেটা ভর্তি হয়, মানে হয় না যে একটা নতুন স্টুডেন্ট ক্লাসে আসলো, কোথায় থাকে, বাবাকে, মাকে, কোন গ্রামের, এই বিষয়গুলো তো সবারই মানে একটু কিউরিয়াসিটি থাকে জানার। তো সেটা নানার ক্ষেত্রেও ছিল, আর তখনকার সময় হচ্ছে এখন যেমন গ্রাম অনেক বেশি অ্যাডভান্স, গ্রামে বাড়িঘরের পরিমাণও বেড়েছে, তখন তো অনেক কম ছিল, খুবই কম ছিল, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স অনেক থাকত। আর অবশ্যই ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিসিটি না থাকার কারণে দেখা যেত সন্ধ্যা পর বলতে গেলে একটু অন্ধকারই থাকত, শুধুমাত্র হাট বাজারগুলো ছাড়া। তো ছেলেটা অন্যান্য সব বাচ্চা থেকে ডিফারেন্ট ছিল, একটু ডিফারেন্ট বলতে ও দেখতে নাকি খুব সুন্দর ছিল, যেটা আমার নানার ভাষ্য মতে যে খুবই সুন্দর, কেমন যেন একটা নুরানি নুরানি চেহারা, নানা বলতো আমাদেরকে হবে। তো এবং সেই সাথে ছেলেটা ওদের থেকে বয়সে একটু বড় ছিল, মানে যেটা বলে যে হয়তো বা 15 বা 16 বছর বয়স ছিল ছেলেটার বয়স। ছেলেটার নাম ছিল আফজাল। ওরা এতটুকুই জানতো, মানে হয় না যে পুরো নাম কি, ভাই তোমার নাম কি আফজাল ভুইয়া নাকি আফজাল হোসেন চৌধুরী, কিছু না কিছু তো একটা, কিন্তু না ছেলেটার নাম ছিল আফজাল, শুধু আফজালই বলতো। তো হুজুরদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ছেলেটা আসলে কার, কোন বাড়ির ছেলে, তখন হুজুররা যেটা বলে যে মানে আমার নানার বাবা, বড় বাবাকে, বড় বাবা আসলে খোঁজ নাই, সুন্দর তো সুন্দর একটা ছেলে, কয়েকদিন যাবৎ দেখছি মাদ্রাসা থাকছে, পড়াশোনা করছে, কে? তো তখন হুজুরা যেটা বলে যে ওর নাকি বাবা মা নেই, ওকে হচ্ছে অমুক গ্রামের একজন হুজুর এসে দিয়ে গেছে। কারণ কি, তখন যেটা বলা হচ্ছিল যে ওই সময়টাতে কোন একটা কারণে নদী ভাঙা ছিল, নদী ভাঙা গ্রাম ছিল এটা, তো নদীর ভাঙনের কারণে ওই ওই ছেলেটা যে মসজিদে থাকতো, বাবা যে মাদ্রাসায় থাকতো, ওই মাদ্রাসাটা ভেঙে যায়। তো মাদ্রাসার কিছু স্টুডেন্ট এমন থাকে যারা এতিম বাচ্চা ছিল, যাদের বাবা মা ছিলেন না, তো তাদেরকে হুজুররা তখন বিভিন্ন আশেপাশে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন মাদ্রাসায় তখন দাখিলা করায় বা ভর্তি করায় দেয়। তো সেই সূত্রে এই ছেলেটা এখানে আসে। তো ঠিক আছে, শেষ, এর উপরে তো আর কিছু হতে পারে না, বাবা মা নাই, এখন আর কি বলার আছে। দিন যাচ্ছে, ওর সাথেও মানে ওই আফজাল ছেলেটার সাথে সবার সখ্যতা বাড়ছে, ভালো, সবকিছু সুন্দর নর্মাল যাচ্ছে, এরকম করেই বছরটা কেটে গেল। পরের বছর ধান কাটার মৌসুম, মানে নানু দাদুরা যেভাবে আমাদের গল্প শোনায়, ধান কাটার মৌসুম, যে বছর ধান উঠেছিল, যে বছর ধানের বীজ লাগানো হয়েছিল, এইভাবে তারা গল্পগুলো সাধারণত বলে থাকেন। তো নানা তখন আমাদেরকে বলছিলেন যে পরের বছর ধান কাটার মৌসুমে, তখন সেটা আর একটু বড়, এবার তো সে কাজ করে, মানে শুধু পড়াশোনা করছে তা তো না, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছে, যেমন হচ্ছে বিশেষ করে হচ্ছে খেতিবাড়ির কাজগুলো করছে, কারো হয়তো বা ধান তুলে দিতে হবে সেই কাজ করছে, এই ধরনের কাজ, টুকটাক কাজ, খেতি কামারির কাজ যেগুলোকে আমরা বলে থাকি, তো সেগুলো সে করে দেয় এবং মসজিদে সে থাকে। ঠিক আছে, ভালো কথা। তো নানার, মানে আমাদের নানার কথা বলছি, আমার বড় আব্বার অনেক জমি ছিলেন, জমি ছিল অ্যাকচুয়ালি, তো ওই সময় কিছু কাজ, কাজের জন্য আফজালকে ডাকা হয়, তখন আফজাল আসে। তো বড় বাবা যেটা খেয়াল করেন যে অন্যান্য শ্রমিকরা যে কাজটা করতে এক ঘন্টা সময় নেয়, আফজাল সেটা 15-20 মিনিটের মধ্যে করে ফেলে, খুব দ্রুত সে কাজ করে, আপনার চোখের সামনেই সে কাজটা করবে, কিন্তু এত দ্রুত সে করবে আপনার কাছে মনে হবে সে স্বাভাবিকভাবেই করছে, কিন্তু আপনি যদি ঘড়ির সময় দেখেন তাহলে মনে হবে যে আরে এত দ্রুত কিভাবে কাজটা করে ফেলে। খুব সুন্দর করে গুছিয়ে এবং খুব দ্রুত কাজগুলো করতে পারত। ওকে, এরপর আরেকটা বিষয় আমার বড় বাবা খেয়াল করলেন, এবং ধীরে ধীরে বড় বাবা কিন্তু প্রত্যেকদিন এসে এসে আফজালের আপডেটগুলো বাসার সবার সাথে শেয়ার করত। তো বলতো যে এরকম যে এত হচ্ছে মাঠে কাজ করে, সবার চামড়া পুড়ে যায়, কিন্তু ওর ওর কিচ্ছু হয় না, ওর একটু ট্যানও আসে না, মানে ট্যান তো আর এভাবে যে বলে না, বলছিল যে একটু রোদে পোড়া যে চামড়াটা হয় এরকম কিছুই নাকি তার হয় না, কত সুন্দর একটা ছেলে, আর খুব দ্রুত কাজ করতে পারে, হয়তো বা ওর বয়সটা এমন, এই জন্য এরকম দ্রুত কাজ করে। এরপর যেটা বললো যে ও অন্যদের তুলনায় একটু বেশি ভাত খায়, আমার মানে বড় নানি যিনি ছিলেন, বড় আম্মা, তো ওনাকে বলছেন যে তুমি আফজালের জন্য একটু বেশি করে ভাত পাঠায়, কারণ ও একটু বেশি ভাত খায়। ঠিক আছে, ওই বছর যে কাজের জন্য নেওয়া হয়েছিল, কাজ কমপ্লিট হয়েছে। এরপর একদিন নানা হচ্ছে মানে আফজালকে অফার করে যে চলো একদিন আমরা মাছ ধরতে যাই। আমার নানার ওই অভ্যাসটা ছিল যে রাতের বেলায় মাছ ধরা, এবং আমার নানার বাবা যিনি ছিলেন, বড় আব্বা, ওনারও এরকম অভ্যাস ছিল রাতের বেলায় মাছ ধরতে যাওয়া। তো নানা তখন আসলে বড় আব্বাকে বলে যে বাবা এরকম আমরা আফজালকে নিয়ে যাই, বলছে ঠিক আছে চলো তাহলে রাতে ওকে রেডি থাকতে বলি সন্ধ্যার পরে বা এসার পরে। তো সেই দিন যেটা ঘটনা ঘটে, এবং এই ঘটনার থ্রুতে আমার বড় আব্বার সন্দেহ হয়, আফজালকে নিয়ে যাওয়া হয় নদীতে, যায় সবাই নর্মালি, কখনো নানা মানে আমার বড় আব্বা দেখা যেত যে জাল দিয়ে মাছ ধরতো, আর নানাকে হচ্ছে তখন ছিপ দেওয়া হতো যে তুমি ছিপ দিয়ে মাছ ধরো, আর জালটা ইউজ করতে হচ্ছে আমার বড় আব্বা। তো তিনি হচ্ছে কোমর পান্নি পর্যন্ত নৌকাটা নিয়েছেন, নিয়ে তারপর সে জাল মারলো। তো একবার দুবার জাল মারার পর খুব একটা বেশি মাছ পায় না। এরপর আফজাল বলা শুরু করে যে আফজাল তখন আমার বড় আব্বাকে হচ্ছে কাকা বলে ডাকতো, তো বলছে যে কাকা, আসলে কাকা তো আমি এখন বলছি, ও কখনো জ্যাঠা বলতো, আমাদের ওখানে হচ্ছে চাচাকে জ্যাঠাও বলে বা কাকাও বলে, তো আমি কাকাই বলছি। তো বলছে যে কাকা আপনি এখানে না আর একটু পানিতে যান, আর একটু পানিতে গিয়ে মাছ আপনি যদি জাল ফেলেন তাহলে অনেক মাছ পাবেন। তখন আমার বড় বাবা বলছে যে না, এই নদীতে তো এরকম মাছ এত পানিতে ওভাবে পাবো না, আমি তো সবসময় এদিক দিয়েই থাকি, এখানেই থাকি, থাক অত দূর যাওয়া লাগবে না, জায়গাটা বাতাস ভালো না। গ্রামে কিন্তু বাতাস বলতে প্যারানর্মাল বিষয়গুলোকে বোঝানো হতো। তো আফজাল নাকি হেসে দেয়, হেসে বলতেছে আপনি আজকে চলেন, আজকে কিচ্ছু হবে না, আপনি চলেন। এটা বলে আফজাল ওর হাতের থেকে ছিপটা সরাই রেখে ও বৈঠাটা তুলে নেয় এবং নৌকা সে বেশি পানির দিকে আসলে নিয়ে যেতে থাকে। প্রথমে বড়াব্বা একটু বিরক্ত হয় যে ছোট ছেলে কথা শুনে না, আচ্ছা ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে বড়াব্বা জাল ফেলে খুব কাকতলীয় ভাবে, খুবই কাকতলীয় ভাবে, যেটা সে দেখে জাল ভর্তি মাছ। শখ করে তারা মাছ ধরে, ঠিক আছে, শখের বসে তারা মাছ ধরতে আসছে, হয়তোবা এমন একটা অ্যামাউন্ট থাকতো, মাছের পরিমাণটা এমন থাকতো যে আগামী এক সপ্তাহে তাদের আর কোনো দরকার নেই মাছ কেনার, মাছের চাহিদা পূরণ হয়ে যেত। কিন্তু প্রথমবার জাল ফেলার পর এত মাছ উঠেছে যে এবার এগুলোকে হাটে বিক্রি করতে হবে। তো এত মাছ দেখে তো আমার বড় বাবা অনেক খুশি, আমার নানাও অনেক খুশি হয়েছে, আল্লাহ আজকে এত মাছ পাইছে, এত মাছ পাইছে। তো বড় বাবা বলে আচ্ছা ঠিক আছে। তখন আফজাল বলে আমার বড় আব্বাকে বলে যে কাকা আমাকে আপনি দুইটা মাছ দিবেন, বড় দেখা দুইটা মাছ দিবেন। তো আমার বড় আব্বা খুশি খুশি ওকে দুটো বড় মাছ দিয়ে দেয়। ঠিক আছে, সবাই মাছ টাছ গুছিয়ে নিয়ে এবার চলে আসে। আসতে আসতে আফজালকে আফজালে দুটো মাছ বুঝিয়ে দেওয়া হয় আর আমার বড় আব্বা যেটা করেন যে তার জালে যে মাছগুলো ছিল ওগুলোকে এসে গুছিয়ে নিয়ে আসছে, ডোঙ্গা বলে আমাদের ওখানে যেখানে মাছ রাখা হতো, তো ওই ডোঙ্গায় ভরে নিয়ে আসে। কিছু দূর আসার পর প্রথমে পরে মাদ্রাসা, তারপরে হচ্ছে আমাদের নানার বাড়ি। তো মাদ্রাসা আফজাল চলে যাবে, তখন আমার বড় আব্বা খেয়াল করে যে আফজাল কিছুটা পিছনে ছিল, আমার নানা আর আমার বড় আব্বার থেকে আফজাল অনেকটা পিছনে হাঁটতেছিলেন। তো ওর হাতে মাছ দুটা নাই, তখন জিজ্ঞেস করে যে কিরে আফজাল তোর মাছ কই? তখন আফজাল কিছুটা ইতস্তত করে বলে আচ্ছা আমি সরায় রাখছি। কোথায় রেখে আসছিস তুই মাছ? মাছ নিয়ে আসবি, তুই সরায় আসছিস কেন? না কাকা সমস্যা নেই, আসতে যেখানে রাখছি ঠিক আছে, সমস্যা নেই, কালকে মাছ দুটা নিয়ে আসবো, হুজুরকে দিব। আচ্ছা ঠিক আছে। পরের দিন জোহরের পরে আমার বড় আব্বা হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে এরকম গতকালকে তোকে নিয়ে গেছিলাম, মাছ পাইছি, মাছ দিছে আপনাদেরকে? বললো না, আমরা তো জিজ্ঞেস করলাম, ও তো বললো যে মাছ উঠছে অনেক কিন্তু আমি পাই নাই। তখন আমার বড় আব্বার অনেক মেজাজ খারাপ হয়, এসে আমার নানাকে অনেক বকা বকা দেয় যে কি ব্যাপার তোমার, তুই আফজালকে নিয়ে যেতে বললি, নিয়ে গেলাম ওকে, আমি এত বড় দুটা মাছ দিলাম, এই মাছে একটা বোয়াল মাছ ছিল, অনেক বড় বোয়াল মাছ ছিল, এত বড় দুটা মাছ দিলাম, তারপরেও হচ্ছে ও হুজুরদেরকেও দিল না, আসার পথে ওর হাতেও দেখলাম না, কি সমস্যা? তো আমার নানা বকা টকা খায়, ও উনি আফজালকে গিয়ে ধরে। তখন যেটা নানা ফার্স্ট টাইম খেয়াল করে আফজালকে ধরার জন্য, মানে ও তো মাদ্রাসাতেই থাকে সারাদিন, বা যদি কোনো কাজের ডাক পায় তো কাজে যায়। তো ওই দিন ও গিয়ে দেখে পাশের বাড়িতে নারিকেল পাড়তে হবে, এজন্য হচ্ছে আফজালকে ডাকা হয়েছিল। তো আফজাল গাছে উঠবে, ওকে কাজ বুঝাই দিয়ে লোকজন চলে গেছে। নানা তোকে খুঁজতে খুঁজতে আসছে, এসে তো দেখে রীতিমতো আফজাল একটা নারিকেল গাছে, মনে হচ্ছে যেন সিঁড়ি দিয়ে আমরা যেভাবে হেঁটে উপর দিকে উঠি, কোনো কিছু ছাড়া, কোনো সাপোর্ট ছাড়া, সাপোর্ট ছাড়া অনেকে গাছে উঠতে পারে যারা এক্সপার্ট, বাট তারপরেও মানে কিছুই না, লিটারেলি কিছুই না, ইভেন হচ্ছে কোনো দাগ বা ছুরি কিছুই না, মানে আপনি যে হচ্ছে নারিকেল গাছ থেকে নারিকেলগুলো পারবেন, নিচে ফেলবেন, তার জন্য তো অ্যাটলিস্ট কিছু একটা দরকার, ধারালো, কিছুই ওর হাতে না, কোনো কিছু না, হাত দিয়ে হচ্ছে যে ধরা গাছটাকে সেটাও না, জাস্ট পা দিয়ে হেঁটে 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 সে নারকেল গাছে উঠে গেল, এবং সেটা কিন্তু নানা একটু দূর থেকেই দেখছে। তারপরে নানা যেটা দেখলো মনে হচ্ছে না পাতা ছিটতেছে, মনে হচ্ছে যেন পাতা ছিটছে, না মানে নারকেল গুলোকে যে সে পাড়তেছে মনে হচ্ছে যেন পাতা ছিটতেছে, যেভাবে সেভাবে জাস্ট ছিড়লো, ছিঁড়েছে নিচে ফেলে দিল, এন্ড সে যেভাবে উঠেছে ঠিক সেভাবেই মনে হচ্ছে যেন সিঁড়ি ভেঙে সে নিচের দিকে নামতেছে, জাস্ট ওভাবে সে নিচে নেমে আসলো। এইটা দেখার পর নানা তার সাথে কথা বলার সাহস পায় না, দৌড়ায় বাসায় চলে আসে, এবং বাসায় আসার পথে যেটা হয় আফজাল তাকে দেখে ফেলে, মাছ পথে আফজাল তাকে আটকায় এবং নানাকে যেটা বলে যে তুই যা দেখছিস কাউকে বলিস না, যদি বলিস তাহলে আমি এখানে থাকতে পারবো না, এতটুকু কিন্তু কনভারসেশন। নানা বাসায় আসে ওই দিন, প্রচন্ড পরিমাণে ভয়ে সে কাঁপতে থাকে। বারবার করে আমার বড় আব্বা জিজ্ঞেস করেন কি হয়েছে কি হয়েছে, সে কিছুই বলতে পারতেছিল না। মাঝে সে অজ্ঞান হয়ে যায়, প্রচন্ড জ্বর থাকে তার শরীরে, দুই দিন কি তিন দিন টানা এমন থাকে। এরপর যখন তার সেন্স আসে, সবার আগে সে জিজ্ঞেস করে আমার বড় আব্বাকে যে আব্বা এরকম আফজাল কোথায়। তো বলতেছে আফজালকে তো দুদিন যাবৎ খুঁজে পাইতেছে না কেউ। ওই টাইমে যেটা রিভিল হয় যে নানা তখন হচ্ছে আমার বড় আব্বাকে সব কথা বলে যে এরকম এরকম ঘটনা, তখন বড় আব্বাও হিসাবটা মিলাইলো যে না এখানে কিছু না কিছু একটা ঝামেলা আছে। তো গ্রামের একটা মানুষ, একটা ছেলে এতগুলো দিন মানুষদের সাথে ছিল, সবাই ওকে খুব আদর করত, এত সুন্দর একটা ছেলে হুট করে দুই দিন যাবৎ গায়েব হয়ে গেল, এটা নিয়ে তো অবশ্যই কথা হবে। আর যেহেতু সে মাদ্রাসায় থাকতো, তো মাদ্রাসাতে প্রত্যেকটা মাদ্রাসাটা মানে বোর্ড তো থাকে, তো বোর্ডে সবাই বুনলে বসে যে কি হলো ছেলেটা কোথায় গেল। ফাইনালি ওইখানে আসলে রিভিল হয় যে লোকটা ওকে নিয়ে আসে হুজুরদের কাছে, ওনাকে ডাকানো হয়। তো উনি আসেন এবং উনি খুব হাসতে হাসতে নর্মালি আসেন, এসে উনি সবার আগে বলে যে আচ্ছা আফজাল কি কারো ক্ষতি করেছে? বলেন না, ও তো কারো ক্ষতি করে না, আমি তো ক্ষতির জন্য বলি নাই, আমরা জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে আমি বলছি। বিশেষ তখন বলে যে অ্যাকচুয়ালি নাকি আফজাল একজন জিন, এবং এটা সত্যি থাকে যে যে মাদ্রাসায় আফজাল ছিল ওই মাদ্রাসাতে, মাদ্রাসাটা আসলে ভেঙে যায় নদীর ভাঙার কারণে, এটা ভেঙে যায় নদীর পাড়ে ছিল তাই, ওই মাদ্রাসাতে নাকি এমন অনেক জিনের সন্তানরা পড়াশোনা করত, জিনরা আসতো, জিনের সন্তানরাও পড়াশোনা করত, মানুষদের সাথে মিলেমিশে তারা থাকত, তার মাঝেই আফজাল একজন। কোন একটা কারণবশত একটা সার্টেন টাইমের জন্য আফজালের বাবা মা ওকে নিতে পারছিল না, তো এ কারণে ওই মাদ্রাসা থেকে ওকে এই মাদ্রাসায় নিয়ে আসা হয়। এবং ঝামেলা যেটা যখনই আসলে ওরা রিভিল হয়ে যায় তখনই ওই জায়গাগুলো ওরা চেঞ্জ করে ফেলে, যেহেতু আফজাল বুঝে গিয়েছিল যে আমার নানা আসলে মানে এই ঘটনাগুলো শেয়ার করে ফেলে, খুবই ছোট ছোট ঘটনা, বাট তারপরেও যখন সে বুঝেছে যে না সে একচুয়ালি রিভিল হতে যাচ্ছে, তো সে ইনস্ট্যান্ট ওই জায়গাটা ছেড়ে চলে যায়। পর থেকে কেউ কখন আসলে আফজালকে দেখে নাই। তো তখন আমাদের নানা বলে, অনেক বড় হয়ে নানাকে একবার জিজ্ঞেস করেছিলাম, নানা আসলে কি ঘটনা সত্যি, জিনরা কি আসলে এভাবেই থাকে? হ্যাঁ, এমন অনেক ঘটনাই আসলে আমাদের চারপাশে ঘটে, এমন অনেক মানুষ আসলে আমাদের চারপাশে আছে, আমরা তো মনে করছি সে আমাদেরই একজন, কিন্তু আদতে কি সে আমাদের একজন? এই ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, সো আমরা পুতুলের প্রথম একটা ঘটনা শুনছিলাম, এবং এই ধরনের ঘটনা কিন্তু আমরা এর আগেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে কিন্তু শুনেছি। এবং এমনটা যদি হয় যে আপনি কারোর সাথে অনেকদিন যাবৎ মিশছেন, সেটা আপনার পারিবারিক কোনো একজন মেম্বারের মতো হয়ে গেছে পরিবারের, বা যদি বলি যে একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কিছুদিন পর যদি দেখতে পান যে সেই মানুষটাকে আর খুঁজে পাচ্ছেন না, কোনো না কোনো মাধ্যমে আপনি জানতে পারলেন যে তিনি আসলে মানুষ না, তিনি একজন জিন, তো এরকম ঘটনা কিন্তু আমরা বিভিন্ন মাদ্রাসাতেও এর আগে দেখেছি যে একজন স্টুডেন্ট দীর্ঘদিন সেই মাদ্রাসায় লেখাপড়া করছে, হঠাৎ করেই আসলে সেই স্টুডেন্টটা গায়েব এবং তার কোনো ধরনের ট্রেস কোনো কেউ খুঁজে পাচ্ছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তারপর যেটা জানতে পারা গেল সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ সেই মাদ্রাসায় একটা জিন লেখাপড়া করত, এবং সেই ছেলেটাই, সেই স্টুডেন্টটাই আসলে মানুষের বেশে সেই মাদ্রাসাতে লেখাপড়া করত। এনিওয়েজ, পুতুলকে ধন্যবাদ। পুতুলের কাছ থেকে আমরা আরও একটা ঘটনা শুনবো, বাট তার আগে এসএমএস প্যানেলে যারা রয়েছেন তাদেরকে বলতে চাই, যদি আপনি পরবর্তী পর্বে আসতে চান, বা যারা শুনছেন এই মুহূর্তে আপনি ঢাকা থেকে শুনেন, কুমিল্লা থেকে শুনেন, চিরাগং থেকে শুনেন, ময়মনসিং থেকে শুনেন, বগুড়া থেকে, যেখান থেকে আপনি শুনেন না কেন, বাংলাদেশে যারা আছেন, ঢাকা স্টুডিওতে এসে আপনাকে কিন্তু ঘটনাগুলো বলতে হবে। যদি আপনার দুইয়ের অধিক ঘটনা থাকে, খুবই সহজ একটা কথা বলছি, যদি আপনার মিনিমাম তিনটা ঘটনা থাকে, আপনি রেজিস্ট্রেশন করেন, আগামী এপিসোডে আমরা আপনাকে চাই। তার জন্য যেটা করবেন, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। আমি আবারও রিপিট করছি, যদি আপনি আগামী পর্বে আসতে চান ভূত স্টুডিওতে, অবশ্যই যেটা করবেন RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরোটা। প্রাণ পরোটা খেতে খুবই ইয়াম্মি একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, কখনো বাইট দিলে মনে হবে চিপস, আবার কখনো মনে হবে বিস্কিট। তো অনেকেই কিন্তু আমাদের সাথে ফেসবুকেও কিন্তু রয়েছেন, facebook.com/jagofm, বাই দ্য ওয়ে ফেসবুকে কিন্তু আমি আপনার সঙ্গে যুক্ত রয়েছি, facebook.com/apurbo.fm, দিস ইজ মাই পেজ, এই পেজে কিন্তু আপনি আমাকে @ এনি টাইম নক করলে পেয়ে যাবেন। অনেকে রয়েছেন, যেমনটা হচ্ছে ফারদিন আছেন চিটাগং থেকে, আমাদের সাথে রয়েছেন ইসমাম, লিখেছেন আনাস আল মাসুদ বলছেন তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে কাপাসিয়া থেকে তিনি শুনছেন, মিশু আছেন আমাদের সাথে, নাহিদ বলছেন তিনি জয়েন করে আছেন, তানজিনা আছেন আমাদের সাথে, লিখেছেন আমাদেরকে মিশু চৌধুরী এবং তিনি যেটা বলছেন তিনি কুড়িগ্রাম থেকে দেখছেন আমাদেরকে এই মুহূর্তে, পুতুলাপুর ঘটনাটা বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। সো পুতুলের সেকেন্ড স্টোরিটা আমরা শুনবো, এর ফাঁকে যেটা করবেন ছটপট করে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। পুতুল, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এটা হচ্ছে বাংলাদেশের বাইরে, এটা ইরানের একটা ঘটনা। এই ঘটনাটা খুব যে আনকমন তাও না, আবার খুব যে নতুন সেটাও না। ঘটনার বয়স যদি বলি সেটা হচ্ছে সেই 1902 থেকে, মানে টাইম পিরিয়ড 1902 থেকে 1937 পর্যন্ত। সো ইরানের একটা বেসিক্যালি ঘটনা এটা। এন্ড ইরানের ঘটনাগুলো যদি আমি বলি ওখানে না, বা বাংলাদেশের বাইরে যে ঘটনাগুলো আছে ওরা খুব স্পেসিফিক হয় কিছু কিছু বিষয়ে। তো যখন গল্পগুলো আমরা বলি তখন স্পেসিফিক হলে জিনিসগুলো মানুষের জন্য বুঝতেও সুবিধা হয়। এবং আমরা বলি না, ইদানিং দেখা যায় যে বলে যে ব্ল্যাক ম্যাজিক এটা সেটা, এটা তো অনেক আগের থেকে হয়ে আসছে। এবং ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে যে কতটা অনেকগুলো স্তর থাকে, কতটা খারাপ হতে পারে এই জিনিসটা, সেই বিষয়গুলো যদি বলি তাহলে বলতে হয় যে মানে বাইরের ঘটনাগুলো শুনলে আসলে বোঝা যায় যে আসলে স্তরটা কতটা খারাপ হয় বা খারাপ হতে পারে। যাই হোক, আমি মানে আমি আমার দ্বিতীয় গল্প শুরু করছি। তো এটা বেসিক্যালি একটা কাপলের এবং সত্যিকারের ঘটনা। এটা আমি অনেক সার্চ করেছি, যখন আমি গল্পটা জানলাম, গল্পটা সম্পর্কে আমি নিজেও অনেক কিছু সার্চ করে ডিসিশনে আসলাম যে না, এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করা যায়। সো যে কাপলের কথা বলছি, সেই কাপলের ছেলেটার নাম হচ্ছে ওমর এবং মেয়েটার নাম হচ্ছে দিলীপ। তারা ভালোই সংসার করছিল একটা নতুন বাসায়। ছেলেটার মানে তার জব পারপাসে তারা নতুন একটা বাসায় শিফট হয়। তো বাসায় শিফট হওয়ার পরপর সারাটা দিন মানে মেয়েটা হাউসওয়াইফই থাকে, মানে দিলীপ হাউসওয়াইফ থাকে, ছেলেটা জব করে। ছেলেটা সকালবেলা চলে যায়, সে সন্ধ্যাবেলার দিকে আসে বা বিকেলবেলায় আসে। সারাদিন দিলীপ একজন হাউসওয়াইফ যে কাজগুলো করেন, ঘর সামলানো, সেগুলোই সে কমপ্লিট করতে থাকে। তো নতুন বাসা ওঠার কিছুদিন পর থেকে দিলীপের যেটা মনে হতে থাকে, একটু বলে রাখা ভালো যে বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু বাসাগুলো সাধারণত দেখা যায় যে ওদের ফার্নিচার থাকে, হাফ মানে হাফ ফার্নিশড থাকে, কখনো ফুল ফার্নিশড থাকে। সো ওই বাসাটা ফুল ফার্নিশড ছিল। তো দিলীপ যেটা খেয়াল করে, ওই বাসায় একটা রুম আছে যে রুমে কিছুই নাই, কিছুই নাই, একটা বিশাল বড় আয়না, আয়নার দুই পাশে দুইটা ছবি, এবং ছবি দুইটাতে হচ্ছে হুডি পরা দুজন মানুষের ছবি যাদের মুখ দেখা যাচ্ছে না, একটা বিশাল বড় আয়না, আয়নার ঠিক অপোজিটে একটা আলমারি, দ্যাটস ইট। আর ওই রুমটিতে কিছুই নাই। সো ওই রুমে ওদের তেমন কোনো কাজ নাই, জামা কাপড় রাখে, দ্যাটস ইট। তো ওই বাসায় ওঠার কিছুদিন পরে দিলীপের মনে হতে থাকে যে কেউ একজন হয়তো আছে। মানে হয় না, আমাদের সিক্স সেন্স কাজ করে না যে বাসায় একা আছেন না, আপনি একা থাকলে এক ধরনের অনুভূতি, কেউ আছে আপনার সাথে তাহলে অন্য ধরনের অনুভূতি। ওর কাছে মাঝে মাঝে মনে হয় যে ঘরের পাশে এসে কেউ নিঃশ্বাস ফেলছে, পিছন দিকে কেউ চলে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। একদিন ওমর অফিসে যায় সকালবেলায়। অফিসে যাওয়ার তার আগের দিন রাতের ঘটনা একটু বলে নেই, দিলীপকে যেটা মনে হয় যে পাশের রুম থেকে কোনো সাউন্ড হচ্ছে, ওদের কোনো বাচ্চা ছিল না। সো ওমরকে বলে, ওমর বলে না কোথায় কোনো সাউন্ড তো নাই, তুমি ঘুমায় যাও, খুব মাঝরাতের ঘটনা। তো দিলীপ উঠে সেই রুমে যায় এবং গিয়ে দেখে যে না, সবই তো ঠিকই আছে, কোনো কিছু তো নাই। কিন্তু হুট করে মনে হয়, মানে ওই রুমটা বলতে সেই রুমের কথা বলছি যে রুমে একটা বিশাল বড় আয়না আছে। তো আয়নার দিকেও তাকায় এন্ড দেখে যেটা যে ওর কাছে মনে হলো, পিছন থেকে কোনো একটা কালো ছায়া চলে গেল দরজা দিয়ে। তাড়াতাড়ি ফিরে তাকায়, লাইট টাইট অন করে সবকিছু, দেখলো যে না, সবই নর্মাল। ও ভাবলো যে হয়তো বা অন্ধকার ছিল, কোনটা আলো ছায়াটা কোনো খেলা হবে, ও রুমে এসে ঘুমায় যায়। পরের দিন অফিসে যখন চলে যায় ওমর, তো যেটা ঘটে, দিলীপ যেটা ফিল করছিল ওর বেডরুমেই ছিল। হুট করে মনে হলো রান্নাঘরে কোনো কিছু পড়ার শব্দ হচ্ছে, কিছু পড়তেছে। দ্রুত দৌড় দিয়ে রান্নাঘরে আসে এবং এসে দেখে রান্নাঘরে সবকিছু তছনছ করে রাখা, এবং ফ্লোরে হচ্ছে পায়ের ছাপ। পায়ের ছাপ বলতে মানুষের পায়ের ছাপ না, ওটা হচ্ছে কুকুরের পায়ের ছাপ। এর মাঝে দিলীপের ফ্রেন্ড আসে যার নাম হচ্ছে সিদল। তো সিদল এসে যখন দেখে কি হয়েছে, তখন দিলীপ খুব মানে আতঙ্কিত ছিল। ওর কথা হচ্ছে, দেখো না, আমার কাছে মনে হচ্ছে আমার বাসায় কেউ একজন আছে, দেখো কি অবস্থা করে রাখছে। তো সিদলও এসে দেখে যে কুকুরের পায়ের ছাপ, মানে ও বলে তুমি জানালা খুলে রাখছো, কুকুর আসছিল, কুকুর হয়তো এই কাজ করে দিয়ে গেছে। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, খুব নর্মালই না বিষয়টাকে। তো সামহাও ওটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। বাট ওই দিন থেকে কিন্তু আরো বেশি ভয়ঙ্কর ঘটনা প্রত্যেকটা দিন বিশেষ করে রাতের বেলায় ঘটতে থাকে। ওই দিনও একই সেম, রাতের বেলার কাছে মনে হয় পাশের রুম থেকে কোনো না কোনো শব্দ আসছে এবং সেটাও ওর হাজব্যান্ড ওমরের সাথে শেয়ার করে। বাট ওমর কথা হচ্ছে না না কোথায়, আমি তো কোনো শব্দই শুনি না। তো ওই দিন ওমর বিরক্তই হয়, বিরক্ত হয়ে বলে আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি কি শব্দ হচ্ছে। রুমে আসে, ঘুরছে ফিরছে না, কেউ কিছুই দেখতে পারতেছে না, কিছুই দেখার মতো নাই। শুধুমাত্র এটা যদি বলি একমাত্র হচ্ছে দিলীপকে ফিল করতে পারতেছে, এছাড়া কি মানে ওমর কিছুই বুঝতেছে না। এরপর যেটা হচ্ছে পরের দিন ওমর বাসা থেকে বের হয়ে যাচ্ছে কাজের জন্য আর দিলীপের সাথে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। দুর্ঘটনা বলতে ও ওয়াশরুমে যাচ্ছে, হুট করে ওকে ওয়াশরুমে লক করে রাখা, কোন মতে ওয়াশরুম থেকে হয়তোবা বের হচ্ছে কিছু একটা এসে হচ্ছে ওর গলায় চাপ দিয়ে ধরে রাখা, অথবা হচ্ছে ও দেখতেছে কোন একটা জায়গায় ওর ঘরে কেউ মনে হচ্ছে যেন কান্নাকাটি করতেছে। তো ওইটাও খেয়াল করতে গিয়ে দেখে যে পর্দার পিছনে কিছু একটা আছে, পর্দাটা সরানো মাত্র খুবই ভয়ঙ্কর কিছু একটা ওর উপর ঝাঁপায় পড়ে। তো ও তো ওখানেই সেন্সলেস হয়ে যায়। ও যখন সেন্স আসে তখন ও কাঁদতে কাঁদতে রীতিমতো ওমরকে ফোন দেয়। ওমর বাসায় ফিরে এসে বলে দেখো তুমি সারাদিন বাসায় একা থাকো, হতে পারে এই কারণে তোমার অনেক ধরনের হ্যালুসিনেশন হচ্ছে, আই থিঙ্ক তোমার ডক্টর দেখানো উচিত, সো চলো তোমাকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। ওর কথা হচ্ছে না, দেয়ার ইজ সামথিং রং, দেয়ার ইজ সামথিং রং, চলো আমরা কারোর সাথে বিষয় নিয়ে কথা বলি। তখন ওর হাজব্যান্ড বলে যাচ্ছে ঠিক আছে যাওয়া যাবে, বাট আজকে চলো, আজকে তোমারও ফ্রেন্ড অ্যান্ড আমারও ফ্রেন্ড, তো আমাদের কমন ফ্রেন্ডের ওদের হচ্ছে বাসার প্রোগ্রাম আছে, আমরা ওখানে যাই। সো ওই যে সিদেলের কথা বলেছিলাম, দিলীপের ফ্রেন্ড ও এবং ওর হাজব্যান্ড হোসাইন ছিল ওর হাজব্যান্ডের নাম, তো ওদের বাসায় প্রোগ্রাম থাকে অ্যান্ড ওখানে ওরা যায়। কথায় কথায় যেহেতু বেস্ট ফ্রেন্ড থাকে সিদেল, তো দিলীপ সিদেলের সাথে সবই শেয়ার করে অ্যান্ড সিদেল হোসাইনকে জানায়। তখন অ্যাকচুয়ালি হোসাইন কথাগুলো শুনে খুব ইন্টারেস্ট ফিল করে অ্যান্ড বলে যে দেখো তোমার যে প্রবলেম আছে, আমার কেন যেন মনে হয় একজন মহিলা আমার কাছে আছে পরিচিত, সেই মহিলার কাছে গিয়ে যদি তুমি প্রবলেমটা শেয়ার করো তাহলে কোনো না কোনো সলিউশনে তুমি আসতে পারো। কিন্তু এখানটাতে যেটা দেখা যায় যে দিলীপের হাজব্যান্ড মানে হচ্ছে ওমর, উনি ওনার কথা হচ্ছে না আমার, আমি কোনো মহিলা বা হুজুরের কাছে যাবো না, তান্ত্রিকের কাছে যাবো না, আমি ডিরেক্ট আমার ওয়াইফকে ডক্টরের কাছে নিয়ে যাবো। বাট তারপরও দিলীপ জেদ কাজের নামই সেই মহিলার সাথে দেখা করতে চাই। সেই মহিলার নাম কি? সেই মহিলার নাম হচ্ছে বিলকিস। তো সেই রাতেই কিন্তু ওরা যায়, কারণ দিলীপের সাথে একের পর এক একের পর এক ধরনের ঘটনা ঘটছে। আপনি একটা চিন্তা করে দেখেন, আপনার বাসায় একা আছেন, একদিন আপনাকে গলা চাপ দেওয়া হচ্ছে, কখনো হচ্ছে আপনাকে ওয়াশরুমে লক করে রাখা হচ্ছে, কখনো আপনার ঘর বাড়ি তছনছ করে ফেলা হচ্ছে, এই বিষয়গুলো ডেফিনেটলি মানে ভয় পাওয়ার, রাইট? সো এটা নিয়ে বসে থাকার কিছু নাই। তো ঠিক আছে, ভালো কথা, দিলে যায় বিলকিসের কাছে, সবাই যায়, ওরা চারজনই যায়। তখন বিলকিস বলে যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু ট্রাই করি, হ্যাঁ আমি আমি একটু ট্রাই করি দেখি আমি কিছু পাই কিনা। তো সে কিছু ওঝা টাইপ তন্ত্রমন্ত্র সে করে অ্যান্ড করার পরে সে বলে যে হ্যাঁ এখানে এমন কিছু একটা আছে তোমার সাথে যেটা ভয়ঙ্কর, আমাকে তোমার বাসায় নিয়ে চলো। তো বাসায় নিয়ে যায়, বাসায় নেওয়ার পর যেটা দেখে যে উনি ফিল করেন, উনি বলে যে না এখানে আছে, এখানে অবশ্যই অনেক কিছু না কিছু আছে যেটা আসলে অনেক ভয়ঙ্কর, সো আসো আমার সাথে আমরা একটু দেখি কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। তো দেখতে 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 মহিলা যেটা করে একটা রুমে যায় এবং সবার সামনেই হচ্ছে কিন্তু ঘটনাগুলো। রুমে যাওয়ার পরে ওই রুমটা, যে রুমে যে বড় একটা আয়না আছে, দুটো ছবির কথা বললাম, ওই রুমটাতে যায়। ওই রুমটাতে প্রথমবার গিয়ে সে কিছুই পায় না, এরপর ওদের বেডরুমে আসে এবং বেডরুমে এসে মানে বিলকিস নামে ওঝা, উনি যেটা করে বালিশের নিচ থেকে কতগুলো তাবিজ বের করে এবং সে বলে যে দেখো তোমাদের কেউ তাবিজ করছে, তোমাদের ক্ষতি করার জন্য কেউ তাবিজ করেছে। তো তাবিজগুলো ধ্বংস করার জন্য সে কিছু মন্ত্র পড়তে থাকে বা সে কিছু দোয়াদুরুদ পড়তে থাকে, তখনই সে ফিল করে যে এটা চাইলেই সেভাবে ধ্বংস করতে পারবে না, দেয়ার ইজ সামথিং। তো এই সামথিং কি জিনিসটা সেটা খুঁজতে খুঁজতে সে আবার ওই রুমে যায় এবং ওই রুমে তার পেছনে পেছনে সবাই কিন্তু গিয়েছে। ওই টাইমে গিয়ে দেখে অনেকগুলো মহিলা কালো কাপড় পরা এবং তারা হচ্ছে ছুটে আসতেছে বিলকিসের দিকে। এরকম ভয়ানক একটা দৃশ্য দেখার পর পিছনে যারা ওরা সবাই ছিল ওরা তো রুম থেকে বের হয়ে যায়, বিলকিস কোনোভাবে নিজেকে প্রোটেক্ট করে ওই রুম থেকে বের হয়। এরপর সে যেটা বলে যে আমি একা এটা কোনোভাবেই আসলে বুঝতে পারতেছি না যে কি হচ্ছে, তবে এখানে একটা দুটো জিন না, এখানে অনেকগুলো জিন আছে। সো একটা কাজ করি, আমার একটা জিনের হেল্প নিতে হবে, আমার কোনো না কোনো জিনের হেল্প নিতে হবে, সো আসো আমরা একটা জিনকে আহ্বান করি মানে ডাকি। তো তারা চারজন বসে, আর এদিকে হচ্ছে বিলকিস বসে। বিলকিস বলেই নেয় যে জিনটা কিন্তু আনা হবে স্পেশালি দিলেকের উপরে। আচ্ছা ঠিক আছে, দিলেকে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। তো উনি হচ্ছে যে একটা জিনকে আনে, আনে বলতে হচ্ছে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে যেভাবে অ্যাকচুয়ালি প্রসিডিওর হয় সেই প্রসিডিওর ওয়াইজ ডেকে আনে। এরপর বিলকিস জিজ্ঞেস করে দিলেককে, মানে সে দিলেকের অবস্থা দেখতেছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, দিলেকের ভয়েস টোন চেঞ্জ হয়ে যাচ্ছে, বারবার করে বলতেছে যে আমাকে ডেকে আনে, তুমি কাজটা ঠিক করো নাই, কেন নিয়ে আসছো তুমি আমাকে এখানে। তখন বিলকিস জিজ্ঞেস করে দিলেকের ভিতরে যে জিনটা আছে তাকে জিজ্ঞেস করে যে তুমি 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 তোমার বংশ বলো। ঠিক আছে, তখন তার বংশের কথা জিজ্ঞেস করা হয়। তখন ওই জিনটা বলে আমার হচ্ছে আমার বংশের নাম হচ্ছে হাক্কাল বংশ। তো সেই জিনের কাছে তার নাম জানতে চায়, এবং বলে যে আমার নাম হচ্ছে আলুজা, এবং তার ধর্ম তখন সে বলছে আমি খ্রিস্টান। ঠিক আছে, তাহলে আমার এই মেয়েটাকে হেল্প করো। সে প্রথমে হেল্প করতে রাজি হয় না, পরে অনেক রিকোয়েস্টের পর সে বলে যে ঠিক আছে বলো। তখন দেখা যায় বিলকিস আসলে জিজ্ঞেস করে যে দিলেকের যে প্রবলেমগুলো হচ্ছে এটা কেন হচ্ছে, কারা করতেছে। তখন সেই আলুজা জিন যিনি ছিলেন উনি অ্যাকচুয়ালি বলেন যে ওর উপরে ইয়াকাজা বংশের জিনরা রেগে আছে, এবং ইয়াকাজা বংশের জিনেরাই ওর পিছনে পড়ে আছে, যেটা অনেক শক্তিশালী মানে জিন, যারা অনেক শক্তিশালী জিন। এবং সেই সাথে বিলকিস যখন তাকে জিজ্ঞেস করে যে আসলে এর থেকে পরিত্রাণের উপায় কি, কারণ যদি আমি ইয়ার কথা বলি, মানে হচ্ছে দিলেকের কথা বলি, যার প্রবলেমগুলো ঘটছে, সে একটা নাম্বার দেখতো স্বপ্নে, খুব বাজে স্বপ্ন দেখতো, এবং স্বপ্নে একটা নাম্বার ঘুরে ফিরে দেখতো, সেটা হচ্ছে 7730। সো এইটার মানে কি, তখন যেটা বলে যে মেবি হচ্ছে এটা এমন ছিল যে ইনহক সিমিও প্রিন্সেস এমন একটা নাম বলে সে জিনটা, আলুজা জিনটা, বলেই সে চলে যায়, আর কিচ্ছু সে বলে না। তো সে যে অ্যান্সারগুলো দিচ্ছিল এটা আবার বিলকিস লিখে রাখছিল সুন্দরভাবে। তো জিনটা চলে যাওয়ার পর তারা ওই পেপারগুলো নিয়ে বসে যে আসলে কি কি বললো, কিভাবে কি করতে হবে। অ্যান্ড তখন বিলকিস সবাইকে জানায় যে ইয়াকাজা বংশের জিনরা কিন্তু সহজে কাউকে ছাড়ে না, কাউকে ধরবেও না সহজে, আবার কাউকে ছাড়বেও না, এরা খুবই হিংস্র হয়, অন্ধকারেই এরা থাকে এবং ছায়ার মতো পিছনে লেগে থাকে এরা, আর খুবই মারাত্মক হয় এরা। কিন্তু ওই যে বলো না ইনহক সিনিয়র প্রিন্সেস, এইটা মানে ঠিক বুঝতে পারতেছিলেন যে এটা মানেটা কি, এটা কিভাবে কি হলো, এটা এটা কি। তখন হুসাইন বলে মেবি এটা কোনো ল্যাটিন শব্দ, আমরা একটু দেখি এটা মানেটা কি হতে পারে। তো ঠিক আছে, ওরা ওইটা আসলে ডিকোড করে, অ্যান্ড ডিকোড করে সেটা যেটা দেখে যে জিন রিলেটেডই ছিল এই লাইনটা, জিন রিলেটেড একটা লাইন ছিল, কিন্তু তারপরেও এই লাইনটার সাথে মানে দিলেকের প্রবলেম মানে কোনভাবে কানেক্ট করা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, তাও ভালো কথা। তবে ওই যে একটা নাম্বার ও স্বপ্নে দেখে সেটা হচ্ছে 7730, এইটার একটা মানে সুরাহা ওরা করতে পারে। সেটা ছিল আমাদের কোরআন শরীফের 77, মানে ওটা যেটা বলে যে মানে 77 নাম্বার পেজ, 77 নাম্বার পেজের 30 নাম্বার আয়াত যেটা ছিল, ওই আয়াতের কথা অ্যাকচুয়ালি বলা হয়। তা আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। ওই আয়াতে কি লেখা ছিল সেটা তারা পড়লো, পড়ে তারপরে যেটা আসলে বিলকিস বললো যে দেখো তোমার যে সমস্যাটা হচ্ছে এটা এটার সাথে কিছু একটা ঝামেলা আছে, ওই ইয়াকাজা বংশের জিনদের কোন একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটাকে এবার এটা খুঁজে বের করতে হবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য যেটা করতে হবে যে ইয়াকাজা বংশের জিন বেসিক্যালি হচ্ছে এই জিনদেরকে যেই গোত্রে মানুষরা সবচাইতে বেশি ডাকত, বা এই জিনদেরকে যেই গোত্রে মানুষরা সবচাইতে বেশি ইউজ করত, তাদের গ্রামে যেতে হবে। তো ঠিক আছে, ওই গ্রামে তারা গিয়ে দেখে, গ্রামে শুরুতেই ঢুকেই তারা বুঝতে পারতেছিল যে এই গ্রামটাতে কেউ থাকে না দুই একজন ছাড়া। তো একজনকে জিজ্ঞেস করে যে এই গ্রামে কি কেউই থাকে না যারা আমাদেরকে ইয়াকাজা জিন সম্পর্কে বলতে পারবে, বলছে না এই গ্রামে এরকম কেউই থাকে না, কারণ হচ্ছে এই গ্রামের মানুষরা নিজেদের কর্মেই অভিশপ্ত হয়ে মারা গেছে। একজন কি দুজনকে পাবেন, তার মধ্যে একজন হচ্ছে ইয়াসিন, যার পায়ে শেকল পরা থাকে এবং সন্ধ্যার পর ওর উপরে জিন ভর করে, ও মানুষকে, ওর কাছে মানুষ যদি যায় তাহলে মানুষের প্রবলেমগুলো সলভ করে দিতে পারে। সো ওর কাছে যাও, ও অমুক জায়গা থাকে ওই গ্রামের। তো ওরা আবার রওনা দেয়। কিন্তু এখানে আবার একটু কাহিনী আছে। এইখানে যেটা হয়, দিলীকের যে ফ্রেন্ড সিদেল থাকে, মেয়ে ফ্রেন্ডটা, ওই মেয়ে ফ্রেন্ড এবং দিলীকের হাজবেন্ড, এরা দুজন আর যায় না, এরা দুজন দিলেকের বাসাতেই রয়ে যায়, কারণ দিলেকের হাজবেন্ডের কথা হচ্ছে সে এগুলোতে বিশ্বাস করে না, সে এই ধরনের আর কোনো কিছুতে সামনে দিলেকের সাথে যাবে না। দিলেক চলে যায় হোসাইনের সাথে, আর এদিকে পেছনে থেকে যায় হচ্ছে ওমর আর হচ্ছে সিদেল। ভালো, তারা যায় এবং ওই গ্রামে যাওয়ার পর তাদের ইয়াসিনের সাথে দেখা হয়। ইয়াসিন নামক ছেলেটাকে তারা দেখে, মানে তার গায়ে কোনো কাপড় ছিল না, ওভাবে একটা মানে দুটো শেকল দিয়ে সে বাঁধা ছিল, কিছু একটা সে ওয়ালে লিখছে এবং তাদেরকে দিকে দেখে পিছন ফিরে এসে বলতে থাকে যে তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাজ করে দিতে পারবো না। তারপর আবারও মেয়েটা রিকোয়েস্ট করে, মানে দিলেক হচ্ছে ইয়াসিনকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমার কাজটা একটু দেখো, একটু দেখো। তখন খুব ভালো করে ইয়াসিন মেয়েটার দিকে তাকায় এবং বলে ও তুমি ফিরে এসেছ। এইটা বলা মাত্র দিলেক খুব অবাক হয়ে যায় যে কেন এই কথা বললো তুমি, তুমি আমাকে চেনো? তখন বলে যে হ্যাঁ আমি তোমাকে চিনি, তোমার কারণেই আজকে আমাদের সবার এই অবস্থায়, এবং তুমি সে যাকে কেউ একজন খুঁজছে, কে খুঁজছে? তখন ও বলে যে একটা কাজ করো, আসো আমার সাথে। ইয়াসিন তখন দিলেক আর হোসাইনকে নিয়ে যায় একটা গুহার ভেতরে যেখানে অনেকগুলো ছোট 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 কবর রাখা ছিল। তখন ইয়াসিন বলে যে এই কবরগুলোর সাথে তোমার সম্পর্ক আছে। বারবার করে হচ্ছে দিলেক বলতে থাকে প্লিজ আমাকে একটু এক্সপ্লেইন করো কি হয়েছে, কারণ লাস্ট কিছুদিন আমার সাথে এমন কিছু ঘটনা ঘটতেছে প্যারানর্মাল যেটা আমি নিতে পারতেছি না। তখন বলে শোনো, আজ থেকে 30 বছর আগে তোমার বাবা মা অনেক বড় লোক ছিলেন, তো তারা যেটা করেন, তোমার একটা বিরল রোগ হয় যার কারণে আসলে ডক্টররা হাল ছেড়ে দেয়, ডক্টররা বলে যে তোমাকে বাঁচানো পসিবল না। তখন তোমার বয়স ছিল 41 দিন। তোমার বাবা মা খোঁজ পায় এই গ্রামের, এটাকে হচ্ছে শ্যাডো ভিলেজ বলা হতো। ও তো বলে যে এই শ্যাডো ভিলেজের মানুষদের কাজ ছিল যে এই ইয়াকাজা বংশের জিনদেরকে দিয়ে মানুষকে রোগ মুক্তি করানো, এটাকে ব্যবসা হিসেবে তারা নিয়ে নিয়েছিল। কিন্তু এখানে কিছু বলি দিতে হতো, যেমন হচ্ছে সদ্য জন্ম নেয়া সন্তানকে বলি দিতে হতো ইয়াকাজা বংশের জিনদের জন্য, বা জিনদেরকে দিয়ে দিতে হতো, আর যার রোগ নিরাময় করা হবে ওই রোগটা ওই সদ্য যেই ভূমিষ্ঠ হয়েছে সন্তান তার উপরে দিয়ে, মানে তার উপর ট্রান্সফার করা হতো, এন্ড দেন ওই সন্তানটাকে হচ্ছে জিনদের হাতে দিয়ে দেওয়া হতো বা মেরে ফেলা হতো। সেই বাচ্চাগুলোর কবর ছিল ওইখানে। তো এইগুলো যখন যতই শুনতেছে দিলেকে ততই মাথা ঘুরতেছে যে আমি কি করছি, তখন আমার বয়স মাত্র 41, আমি কিভাবে কি করলাম? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য যে বাচ্চাটাকে বলি দেওয়া হয়েছে তোমাকে ওই কবরটা খুঁজে বের করতে হবে, ওই বাচ্চাটাকে তুলে যদি বাচ্চাটাকে হচ্ছে আমরা ঠিকভাবে সহিভাবে কবর দেই তাহলে তোমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তখন দিলেক বলতে থাকে যে আমি কিভাবে বুঝবো যে ওই বাচ্চার কবর কোনটা, তুমি কবরে হাত দাও তাহলে বুঝবা, তুমি কানেক্ট করতে পারবা। তো এভাবে অনেকগুলো কবর দেখার পর ফাইনালি ও একটা কবরে হাত দিয়ে বুঝতে পারে যে না, দেয়ার ইজ সামথিং যেটা ও নিজের সাথে কানেক্ট করতে পারতেছে। তখন ইয়াসিন বলে যে হ্যাঁ এটাই ওই বাচ্চাটার কবর। তো কবরটা খোঁড়া হয়, বাচ্চাটার লাশটা যখন তোলা হয় তখন চারিদিকে প্রচন্ড সাউন্ড শুরু হয়ে যায়, সবকিছু কেমন জানি স্তব্ধ খেয়ে যাচ্ছে, না কি হচ্ছে, খুব হুড়াপাড়া শুরু হয়ে যায় এবং কিছুক্ষণ মাঝে সেটা থেমেও যায়। ইয়াসিন তখন বলে ওঠে আশপাশে যত জিন ছিল তারা চলে গেছে, তোমার সমস্যাও সলভ হয়ে যাবে, সলভ হয়ে গেছে, এতটুকু বলে। বলা মাত্র পিছন থেকে হোসাইন এসে, মানে আসে, আসার পর যেটা করে যে ইয়াসিনের মাথায় বাড়ি দিয়ে ওকে মেরে ফেলে, ওখানে ইনস্ট্যান্ট মেরে ফেলে। এটা কোনো মানে মুভির গল্প বলছি না, অ্যাকচুয়ালি এটা হয়েছে। সো এটা মানে যখন ইয়াসিনকে ভাই মেরে ফেলা হয় তখন মানে দিলেক দেখেও বলে যেটা কি করলা তুমি ইয়াসিন, কেনই বা করতে গেলা? তখন ইয়াসিন বলে যে ফাইনালি আমি এবং আমার মা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি এবং এখানে যে বাধা হবে তাকে তো আমরা রাখবো না। এখানে আসে আসল ঘটনা, হোসাইন এবং ওই যে বিলকিস, বেসিক্যালি হোসাইন থাকে বিলকিসের বড় ছেলে, এবং দিলেকের জন্য যে বাচ্চাটাকে আসলে বলি দেওয়া হয়েছিল সেই বাচ্চাটা থাকে দিলেকের বোন, সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা বাচ্চা ছিল। এবং বিলকিস আসে, বিলকিস এসেও রিফিল করে যে হ্যাঁ আমার সদ্য জন্ম নেওয়া সন্তানকে শুধুমাত্র তোমার কারণে মেরে ফেলা হয়েছিল এবং আমি শুধুমাত্র এতগুলো বছর যাবৎ এই ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করছি তোমাকে ধ্বংস করার জন্য। তো দিলেক বারবার করে বলতে থাকে এখানে আমার কি দোষ, আমি কি করেছি, আমার বাবা মা জানতো? বলছে হ্যাঁ সেটা ঠিক আছে, তবে যেটা হয় বাবা মা যদি পৃথিবীতে নাও বেঁচে থাকেন সন্তানের কষ্টগুলো তাদেরকে স্পর্শ করে, সুতরাং তুমি যত কষ্টে থাকবে তোমার বাবা মা তত কষ্টে থাকবে, সেটা সে এখানে থাকুক বা অন্য জায়গায় থাকুক। এটা বলেই ওই কবরস্থানের ওই গুহাতেই দিলীপকে তারা বন্দী করে ফেলে। এবং আরেকটা বিষয়, দিলীপ বলতে থাকে যে আমার হাজবেন্ড আমাকে খুঁজতে খুঁজতে আসবে। তখন হোসাইন যেটা বলে যে না, তোমার বাসায় যে তাবিজগুলো পাওয়া গেছিল বেসিক্যালি ওই তাবিজগুলো ছিল তোমার হাজবেন্ডের জন্য। তোমার হাজবেন্ড এবং আমার ওয়াইফের মাঝে একটা অবৈধ সম্পর্ক রয়েছে, এবং এখন যদি আমি ভুল হয়ে মানে ভুল করে না থাকি তাহলে তাবিজের জন্য যে জিনগুলো তোমার হাজবেন্ডের উপরে ছিল তারা দুজনকে অলরেডি মেরে ফেলেছে, সুতরাং তোমাকে বাঁচাতে আর কেউই আসবে না এখানে। এটা বলে তারা ওখান থেকে চলে যায়, দিলীপকে ওখানে রেখে ওনারা চলে যায়। ঠিক ওই মোমেন্টে আসলে দিলীপের সাথে কি হয়েছিল কেউ বলতে পারবে না। কারণ যেটা হয়, কিছুদিন পর কোন একটা অগ্নিকাণ্ডের ঘটনা, কিছুদিন বলতে হচ্ছে মাসও গড়ায় নাই, ঠিক আছে, কি মানে মাস গড়ানোর আগেই দেখা যায় একটা অগ্নিকাণ্ডে সেখানে অ্যাকচুয়ালি বিলকিস এবং বিলকিসের ছেলে একসাথে মারা যায়। এবং দিলীপ তো তখনও বেঁচে ছিল ওই গুহাটাতে, তাই না, যখন তাকে আটকে রাখা হয়। তবে অন্য আর একটা জায়গা থেকে, ওই গ্রামের বাইরে অন্য একটা জায়গা থেকে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, এবং তাকে যখন পরিপূর্ণভাবে সুস্থ করা হয় তখনই কিন্তু সেই গল্পগুলো শেয়ার করে সবার সাথে, শুধু একটা জিনিস ছাড়া। সেটা হচ্ছে যখন তাকে গুহাতে আটকানো হয়, ওই গুহাতে আটকানো হতে শুরু করে তাকে উদ্ধার পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা, এই সময়টাতে তার সাথে কি হয়েছিল এই একটা জিনিস কখনোই দিলীপ কারোর সাথে শেয়ার করেনি। এটা ছাড়া বাকি সবকিছুই দিলীপের মুখ থেকে শোনা ছিল। এই ছিল আমার দ্বিতীয় গল্প।
অল রাইট, বেশ ইন্টারেস্টিং একটা ঘটনা শুনছিলাম, এবং দেশের বাইরের একটা ঘটনা। আই হোপ আপনাদের ঘটনাটা ভীষণ রকম ভালো লাগলো। সো থ্যাংক ইউ সো মাচ পুতুল, এবং যে পুতুলকে আমরা আজকে দুটো ঘটনা শুনতে পারলাম পুতুলের কাছ থেকে। সো হোপফুলি পুতুল আবারও কোনো না কোনো একটা এপিসোডে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে আসবে। সো ওয়ান্স এগেইন পুতুল ধন্যবাদ, অ্যান্ড আই হোপ পুতুলের ঘটনাগুলো খুব ভালো লাগলো। অ্যান্ড ফিডব্যাকটা জানাতে ভুলবেন না, নাম্বারটা হচ্ছে 26969। সো যদি আপনি ফিডব্যাক জানাতে চান সেক্ষেত্রে কি করবেন, যে এফ এম স্পেস দিয়ে নাম, লোকেশন, দেন আপনার টেক্সট, অ্যান্ড সেন্ড করবেন 26969 নাম্বারে। একই সাথে যদি আপনি আগামী পর্বে আসতে চান, RBS তারপর আপনার নাম লোকেশন প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আমরা একটা ছোট্ট ব্রেক নিব, ব্রেকের পর যখন ফিরছি তখন SMS এবং কমেন্টসগুলো নিয়ে ফিরছি, এবং পুতুলকে আরও একটাবার ধন্যবাদ, এবং পুতুল ছোট একটা বিরতির পর কিন্তু অপূর্ব আবারও ফিরছে আপনাকে সঙ্গে নিয়ে, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পাটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tata. Tata chips, bro. Texture is different. Tata. It's a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
It's a biscuit. It's a biscuit. Spicy seasoning is twist tail of brown pakata.
Guys, thamo. It's a chips like a biscuit. Hey, bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tata. It's a chips, bro. Texture is different. Tata. It's a biscuit. No, bro. It's a chips. It's a biscuit. It's a chips. It's a biscuit. It's a chips, bro.
It's a chips. It's a chips. Spicy seasoning is twist tail of brown potato.
Guys, thamo. It's a chips like a biscuit. Hey, bujhe nao.
ওয়েলকাম ব্যাক, এবং আপনি শুনছেন জাগো FM 94.4। পুতুলের কাছ থেকে আমরা দুটো ঘটনা শুনছিলাম, ইনফ্যাক্ট একটা ঢাকার ঘটনা, মানে বাংলাদেশের ঘটনা, একটা বাংলাদেশের বাইরের ঘটনা। তো ঘটনাগুলো কেমন লাগলো সেই ফিডব্যাকটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। অনেকেই রয়েছেন, যেমনটা নুরি আছেন আমাদের সাথে, এবং সাভার থেকে তিনি দেখছেন আমাদেরকে এই মুহূর্তে। আরাফাত বলছেন তার কাছে বেশ ভালো লাগলো ঘটনাগুলো। ইসরাফিল বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে। নায়লা বলছেন তিনি শুনছেন আমাদেরকে আফতাবনগর থেকে। রাসেল মাহমুদ জয়েন করে আছেন, মুস্তাফিজুর রহমান জয়েন করে আছেন, মমিনুল ইসলাম আছেন আমাদের সাথে, জাকওয়ান জয়েন করে আছেন, বলছেন বন্ধু অনেকদিন পর তোমাকে শুনছি, খুব ভালো লাগছে, এবং গাজীপুর থেকে সবসময় তোমাদের সঙ্গে থাকি। এদিকে ইয়ামিন আছেন আমাদের সাথে, লাবণ্য বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, অ্যান্ড আছেন আমাদের সাথে এই মুহূর্তে জাকারিয়া, হাই জাকারিয়া, ওয়েলকাম টু দ্য শো। দোলন আছেন আমাদের সাথে, মোহাম্মদ ইরফান জয়েন করে আছেন, মেহতা আচ্ছা মেহরাব আছেন আমাদের সাথে, সঞ্জিত আমিম সহ আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি। বাট ইন দ্য মিন টাইম সেকেন্ড গেস্ট যিনি, তিনি অলরেডি চলে এসেছেন এবং তার সাথে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম বন্ধু, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমি ওমর ফারুক।
ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাই কি করেন?
আমি স্টুডেন্ট, পড়াশোনা করছি সেকেন্ড ইয়ার। তো আমি এখন যে ঘটনাটি শেয়ার করব এটি আমার পরিবারের সাথেই ঘটে। জাস্ট আমরা খিলগাঁও থাকতাম, তো তখন থেকে ওইখানে আর কি ঘটনা।
আমরা শুনবো একদম বিস্তারিত, শুনবো শুরু থেকে শুরু করছি।
আমরা খিলগাঁও থাকি, তো ওইখানে নবীনবাগ এলাকায় একটা বাড়িতে আমরা ভাড়া থাকি, বাড়িওয়ালার নাম হচ্ছে সিদ্দিক সাহেব। তো আমরা একটা ফ্ল্যাটে থাকি, আর আমাদের পাশে আর একটা ফ্ল্যাট ছিল একদম খালি, কেউ থাকতো না। তো ওইখানে বাসায় কিছু সমস্যা ছিল, তা আমরা জানতাম না। তারপর ওই ফ্ল্যাট যেটা খালি ছিল, ফ্ল্যাটে একটা ভাড়াটি আসে। তারপর বেশ কয়েকদিন ছিল, তো একদিন ওই পাশের ভাড়াটিয়ারা ছাদে যায় রাতে 7টা-8টার দিকে। তো তখন তিনি ছাদ থেকে দ্রুত নেমে আম্মুর কাছে আসে এবং বলে যে তিনি নাকি একটা ছায়া মূর্তির মতো কিছু দেখেছে। তো আম্মুর শরীরের পশমগুলো দাঁড়ায় যায় এবং জাস্ট স্বাভাবিক নেয়, তো বলে যে ভুল দেখছেন বা এরকম কিছু। তারপর হঠাৎ আমার জ্বর শুরু হয়, কয়েকদিন পর থেকে আমার জ্বর শুরু হয় এবং জ্বর কমার নাম নেই, শুধু বাড়তেছে। এবং ডাক্তার দেখাই এবং আলহামদুলিল্লাহ পরে কিছুদিন পর সুস্থ হই। তারপর আমার বোন হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং এরকম একটা অবস্থা হয় যে আমরা যে রুমে থাকি, মানে রাত্রেবেলা অদ্ভুত কিছু ছাদ থেকে অদ্ভুত কিছু শব্দ হয়, এরকম প্রায় কয়েকদিন। তো তারপর আমরা যে বাড়িওয়ালাকে বলি যে এরকম ছাদ থেকে শব্দ শোনা যায় আর চিৎকারের আওয়াজ শোনা যায়, তো বাড়িওয়ালা বলে ঠিক আছে আপনারা নিচে চলে আসেন বা দোতলায় চলে আসেন। তো পরে আমরা দোতলায় চলে আসি, তো তখনও এরকম যে আমার বোন একেবারে অসুস্থ, তাকে নিয়ে হাসপাতালে যাওয়া লাগে। ডাক্তার এরকম অবস্থায় যে ডাক্তার রোগ নির্ণয় করতে পারছে না যে কি হয়েছে, বমি জ্বর এরকম। তারপর এরকম বেশ কয়েকদিন যাওয়ার পর একদিন সন্ধ্যার দিকে আমি ছাদে উঠি, আমি একা, আম্মু তখন রান্নাঘরে রান্না করতেছিল। তো ওই সময় ছাদে উঠে আমি যা দেখি ভাই বিশ্বাস করার মতো না, একটা ছায়া মূর্তি আকৃতির, মানে শরীর, আমি জাস্ট একটু সামনে যাই কি দেখার জন্য, ছোটবেলা থেকে আমি একটু আগ্রহী বেশি। তো সামনে যাওয়ার পরে দেখি যে মানে শরীরটা মানুষের কিন্তু মাথাটা একটু অন্যরকম, মানে কি বলে পশু আকৃতির মাথা, আর শরীরের ভিতরে লোম দিয়ে ভরা, এক পা করে আমার দিকে গিয়ে আসছে। আমি দেখি দূর দিয়ে নিচে নামি, নিচে নেমে আম্মুর কাছে যাই এবং আম্মুকে খুলে বলি। তারপর আমার আব্বু, তো আমাদের এলাকার মসজিদ ইমাম সাহেব আছে, তাকে ঘরে আনে। ঘরে আনার পরে তিনি মানে ফ্ল্যাটে বা রুমে পাড়া দিয়েই বলে যে এইখানে জিনের আসর আছে। তো আমরা সবাই ভয় পেয়ে যাই কি বলে। তারপর ইমাম সাহেব বলে যে চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা এখানে কিভাবে ছিলে আমি জানি না। তারপর ইমাম সাহেব দোয়া কেরাত পড়ে এবং বাড়িটা বন্ধ করে দেয় এবং বলে যে সপ্তাহখানিক পর একটা মিলাদ দিও, এরকম শুক্রবার দিন হলে ভালো হয়। তো শুক্রবার দিন বাসায় মিলাদ দেওয়ার পর আলহামদুলিল্লাহ এরকম কোন সমস্যা হয়নি। তো এই ছিল ফার্স্ট ঘটনা।
তো একটু আগে যে এরিয়াটার গল্প আমরা শুনছিলাম, তো আমি প্রায় বছর তিনেক আগে যাওয়ার একটা সৌভাগ্য হয়েছিল নবীনবাগ এলাকাতে এবং আমার একজন খুব ক্লোজ রিলেটিভের বাসায়, এবং সেই বাসাতেও বেশ কিছু অদ্ভুত রকম প্রবলেম, যেই প্রবলেমগুলো আসলে আমি পার্সোনালি এক রাত থাকার পর কিছু ঘটনা ফেস করেছিলাম। তো এই বিষয়গুলো আসলে এরকমই, মানে কোনো না কোনো জায়গায় তো ঘটছে, কখনো ঢাকা কখনো ঢাকার বাইরে। এবং আরো বেশি ইন্টারেস্টিং হচ্ছে এমন হয় কখনো কখনো যে আপনি হয়তোবা একটা বিল্ডিং এ আছেন, সেই বিল্ডিং এ কোনো না কোনো ফ্লোরে কিছু একটা ঘটছে, আপনি হয়তোবা টের পাচ্ছেন না। আর একটু ক্লোজলি বলবো, আপনি যে বেডরুমে আছেন ঠিক তার পাশের রুমে হয়তোবা আপনার ছোট ভাইয়ের সাথে ছোট বোনের সাথে এমন কোন একটা ঘটনা ঘটে যেটা আপনি হয়তোবা বিন্দু পরিমাণ টের পান না। অনেক সময় কিন্তু এইরকম ব্যাপার স্যাপার কিন্তু ঘটে। অনেকেই আছেন আমাদের সাথে, যেমনটা ফেসবুকের থ্রুতে দেখতে পাচ্ছি, facebook.com/jagofm। জাহিদুর রহমান আছেন আমাদের সাথে এবং তিনি শুনছেন এই মুহূর্তে কমলাপুর থেকে, তিনি আমাদেরকে দেখছেন এই মুহূর্তে। এহসান মাহমুদ আছেন আমাদের সাথে, প্রিয়া আছেন আমাদের সাথে, MD কামরুল ইসলাম জয়েন করে আছেন, জামিল আহমেদ আছেন আমাদের সাথে, KM মাহমুদ মাহমুদ জয়েন করে আছেন, মামুন খান জয়েন করে আছেন, রুবায়েত আছেন আমাদের সাথে, রাসেল বলছেন হ্যালো কেমন আছেন, ভূত স্টুডিও ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। শফিউদ্দিন রতন বলছেন সবসময় আমাদের কাছে ভূত স্টুডিওটা ভালো লাগে, ডিনার করতে করতে শুনছি, থ্যাংক ইউ। তো আমরা শুনবো সেকেন্ড ঘটনাটা, শুনবো আমাদের সেকেন্ড গেস্ট যিনি রয়েছেন তার কাছ থেকে। বাট তার আগে যেটা বলতে চাই, যদি পরবর্তী এপিসোডে আপনি আসতে চান, তার জন্য খুব সহজ একটা নিয়ম, RBS তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। দেখুন, আমি জানি ভূত স্টুডিও অনুষ্ঠানটা আপনি খুব করে ভালোবাসেন, বাট এখানে যদি আপনি এসে গল্প না বলেন আলটিমেটলি কি হবে ভাবুন একটাবার। তো যেটা হবে সেটা আপনিও চান না, আমিও চাই না। তো আমরা চাই এই অনুষ্ঠানটা কন্টিনিউ হোক, এই অনুষ্ঠানে আপনি আসুন এবং আপনার ঘটনাগুলো শেয়ার করুন। যেমনটা আজকে ওমর ফারুক ভাই এসেছেন, তারপর যিনি আছেন তিনি আসবেন। সো ঠিক একইভাবে অনেক সময় যেটা হয় যে আপনি হয়তোবা মতিঝিল থাকেন, আপনি হয়তোবা মুগদা থাকেন, আপনি হচ্ছেন ভাই মুগদা থেকে তো বাড্ডার দূরত্ব অনেক, ট্রাস্ট মি এরকম অনেক মানুষ আছে বরিশাল থেকে এখানে এসে ঘটনা বলে গেছে, টঙ্গী থেকে এখানে এসে ঘটনা বলে, চিটগং থেকে এখানে এসে বলে গেছে, খুলনা থেকে এখানে এসে বলে গেছে। সো একটা দিন চাইলেই আমরা বের করতে পারি, এবং আপনাকে যেটা অনুরোধ করবো রেজিস্ট্রেশনটা আগে করুন, ওভার দ্য ফোন আমরা আগে গল্পগুলো শুনি, এরপর কোনো না কোনো এক উইকের জন্য আপনাকে এখানে আমরা ইনভাইট করব। বাট হ্যাঁ, আজকে এই মুহূর্তে আসছে পর্বর জন্য আমরা অতিথি খুঁজছি বা হচ্ছে স্টোরি টেলার খুঁজছি। তো যদি পরবর্তী পর্বে তুমি আসতে চাও বা আপনি আসতে চান, রেজিস্ট্রেশনটা করবেন ছটপট। তো বন্ধু, এখন কোন ঘটনা শুনবো আমরা?
এখন এটাও আমার ফ্যামিলির সাথে ঘটে, আমার নানা মারা যাওয়ার পর কি ঘটনাটি ঘটে গ্রামের বাড়িতে। আমার নানা 2008 সালে মারা যায়, এবং আমার নানার ওসিয়ত ছিল যে আমার নানাকে যেন গ্রামের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া ওইখানে তার মানে বাবা মার পাশে কবর দেওয়া হয়। তো সেই ওসিয়ত পূরণের জন্যই আগে আমরা এত গ্রামে বেশি যেতাম না, তো ওসিয়ত পূরণের জন্যই নানার মৃত্যুর পরে নানাকে ঢাকা থেকে গোসল এবং জানাজা শেষ করে আমরা সন্ধ্যার দিকে গ্রামে রওনা দিই। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া যেতে এত বেশি সময় লাগে না, রাত 12টা বা 1টা এরকম হবে, তো আমরা গ্রামে গিয়ে পৌঁছাই। তো আমার নানাকে ওইখানে দাফন করা হয়। প্রথম দুই দিন কোনো সমস্যাই হয় না, সমস্যা শুরু হয় তৃতীয় দিন রাত থেকে। তৃতীয় দিন আর মানে ঘটনা বলার আগে আমি একটু বলে রাখি বাড়ির স্পেসটা, যে ঘরগুলো ছিল টিন সেট, মানে গ্রামের ঘরগুলো যেরকম থাকে। তো ওইখানে রান্নাঘর ছিল আর একটু দূরে এবং ওয়াশরুমও দূরে। আর আমার আম্মু, খালামুনি আর নানু তিনজনের সাথে একই সাথে ঘটনাটি ঘটে। তারা ছিল দক্ষিণ সাইডের একটা রুমে। তো তৃতীয় দিন রাতে একটা বিকট শব্দে আম্মু, খালামুনি এবং নানু তিনজনের একসাথে ঘুম ভেঙে যায়, এবং শব্দটা ছিল ওপর থেকে নিচে কিছু পড়ার শব্দ, বড় কিছু চালের ওপর পড়লে যেরকম শব্দ ওইরকম। ইন দ্য মিন টাইম তখনই বাহির থেকে 5-6টা বিড়াল চিৎকারের শব্দ, বিড়ালের চিৎকারের শব্দ। সবাই তিনজন ভয় পেয়ে যায়, এবং পুরো ঘরটা ছিল অন্ধকার, রাত অনেক। তারপর একই টাইমে রান্নাঘর থেকে কারো ঘুমানির শব্দ শোনা যায়। একেবারে অবস্থা একবারে সবার কাহিল, ভয়ে কাঁপতেছে আমার খালামুনি, আম্মু দোয়া দরুদ পড়তেছে। আর তখনই ফজরের আজান শোনা যায় এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরকম সকালে উঠে আম্মু সবাইকে ঘটনাটি খুলে বলে, কেউ বিশ্বাস করে না, কারণ তাদের সাথে সচরাচর এরকম ঘটনা ঘটেনি। তো এরকম বেশ কয়েকদিন হয়, কিন্তু কেউ বিশ্বাস করবে না দেখে কেউ আম্মু, খালু, খালা, নানামুনি মানে নানু কিছুই বলে না কাউকে। তো একদিন 5-6 দিন পর একদিন রাত্রেবেলা আমার মামাতো ভাইয়ের ওয়াশরুম ধরে, এবং বাইরে ছিল ওয়াশরুম, আমার মামাকে নিয়ে ওয়াশরুমে যায় আমার খালাতো ভাই, মামাতো ভাই। তো ওইখানে আমার মামার এক বিকট চিৎকারের শব্দ শোনা যায়, এবং আমরা সবাই ঘুম ভেঙে যায় এবং দৌড়ে বাহিরে যাই, দেখি যে আমার মামা অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আমার মামাতো ভাইও দ্রুত বের হয় ওয়াশরুম থেকে যে কি হলো। তো ঘরে আনা হয় রাত্রেবেলা, ঘরে এনে মুখে পানি ছিটা দেওয়া হয়, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে। তারপর তাকে জিজ্ঞেস করা হয় যে কি হলো, যে অজ্ঞান হয়ে গেলা। তো আমার মামা যা বলে তা একেবারেই ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমার মামা দেখে চালের উপর কি যেন একটা শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে শুনে আমার মামা পিছনে ফিরে দেখে যে মানে শরীরটা কুকুরের মতো, বড় কুকুরের মতো, এবং মাথাটা মানুষের মতো বাট লোম দিয়ে ভরা, মাথার ভিতরে, মুখের ভিতরে, এবং তার চোখ দুটো ছিল আগুনের মতো লাল। দেখলো যে আমার মামা, দেখলো যে আমার মামার উপর ঝাঁপ দিচ্ছে, আর তখনই আমার মামা জ্ঞান হারায়। তো এই ঘটনা শোনার পর সবাই একটু বিশ্বাস করলো, এবং আমার খালু সে সকালবেলা গিয়ে আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়ার ওদিকে একজন আলেম আছে, নামটা আমার ঠিক খেয়াল নাই, তো তাকে ডেকে আনে, এবং তিনি বাড়িতে ঢুকেই বলে যে তোমরা এখানে কেউ মারা গেছে নিশ্চয়ই। আর আলেমটা ছিল একটু দূরে, তার অবশ্য জানার কথা না যে এখানে মারা গেছে কিনা। তিনি ঢুকেই বলে যে এখানে কেউ মারা গেছে। আম্মু বলে হ্যাঁ আমার আব্বু মারা গেছে। বলে তোমাদের সাথেই একজন রাস্তার ভিতরেই তোমাদের সাথে একটা খারাপ জিনের দেখা, এবং সে তোমাদের সাথেই গ্রামে আসে, এবং সেই তোমাদেরকে বিরক্ত করতেছিল এতদিন ধরে। ইমাম সাহেব বলে বা হুজুর বলে যে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আমি বাড়িটা বন্ধ করে দিচ্ছি, এবং ঘুমানোর পূর্বে তোমরা সবাই দোয়া কেরাত পড়বে, আর বেশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। তারপরে হুজুরে বাড়িটা বন্ধ করে এবং দোয়া দুরুদ পড়ে ফু দেয় সবাইকে, এবং একটা তাবিজ দেয় হুজুরে তিনজনকে, আমার আম্মু, খালামুনি এবং নানু, এই তিনজনকে একটা তাবিজ দেয়। এই তাবিজটা বলছে যে তুমি পড়ে রাখবা তোমরা, আর আল্লাহর রহমতে আশা করি এরপরে কোনো সমস্যা হবে না। তারপর আমরা ঢাকায় চলে আসি, পর আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় না।
এবং এটাই হচ্ছে আপনার সেকেন্ড স্টোরি ছিল?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
অলরাইট, বাকি ঘটনাগুলো কোথাকার?
বাকি ঘটনা একটা আছে আমার সাথে ঘটা, এবং আরেকটা ফ্রেন্ডের সাথে ঘটা।
আমরা আরেকটা ঘটনা শুনি।
তো এই ঘটনাটি আমি আগেও এক ফ্রেন্ডের সাথে শেয়ার করেছি, এখন বলছি। আমি প্রতিবার মানে এরকম একটা সময় যে আমি ভূত স্টুডিও শুনতাম প্রতি বৃহস্পতিবার রাতে, তো আমার এরকম একটা অবস্থা হয় যে ভূত স্টুডিও না শুনলে আমার রাতে ঘুম হয় না। রাতে মানে আম্মু এমন সময় হয়েছে যে মোবাইল লুকায় রাখতো, আমি ভয়ঙ্কর ঘটনা শুনি দেখে। মোবাইল লুকানোর পরে আমার মানে পাঁচটা সাড়ে পাঁচটা উঠে দেখতো যে আমি সজাগ। বলে আম্মু জিজ্ঞেস করে তুই সজাগ ঘুমাসনি? আমি বলি যে আমার ঘুমে ধরে না। এই প্রতিদিন আমার ভূত স্টুডিও শোনা লাগবেই। তো এরকম একদিন ঈদের পরপর আম্মু মানে আমরা সবাই মামার বাসায় বেড়াতে যাই রাতের বেলা। আমি আর আব্বু চলে আসি, যেহেতু বাড়ি খালি, সবাই মানে বাড়ির যে ভাড়াটা ছিল তারা সবাই গ্রামে গেছে। তো বাসে আসি, এবং ওই দিন ছিল বৃহস্পতিবার, আর প্রতিবারের মতো আমার ভূত স্টুডিও না শুনলে ঘুমে ধরে না। তো আব্বু আমাদের রুম তিনটা, তো আব্বু এক রুমে ঘুমাইছে, আমি আরেক রুমে ঘুমাইছি, আর রুমের পাশে জানালা ছিল, তো আমার মাথার পাশে জানালা ছিল। তো এরকম কানে ইয়ারফোন লাগিয়ে সাউন্ড বাড়িয়ে ভূত স্টুডিও শুনতেছি। হঠাৎ করে বিকট একটা, বাহির থেকে বিকট একটা শব্দ, আমি চমকে গেলাম। এবং পরেই মানে ড্রয়িং রুম থেকে এক কিছু শব্দ, মানে থালাবাটি পড়ার শব্দ, আর ও বলতে ভুলে গেছিলাম, আর আমি এখন যে বাড়িতে থাকি এই বাড়িতে ঘটনাটি ঘটে, এবং এই বাড়িতে আগেও কিছু ঘটনা ঘটেছে। তো ওইখানে মনে করেন আমি একটু ভয় পাই। তারপর ডাইনিং রুম থেকে দেখি থালাবাটি পড়ার শব্দ, আমি তো ভয় পেয়ে যাই কি হলো। এবং তখনই আমি উঠে ডাইনিং রুমে যাই, দেখি কি হয়। আর আমি অবশ্য এইসবের ভিতরে একটু এক্সপার্ট যে ভৌতিক ঘটনা বা এরকম এক্সপিরিয়েন্স হবে, তো আমি ড্রয়িং রুমে যাই, দেখি সব স্বাভাবিক। এবং তখনই দেখি যে সিঁড়ি দিয়ে বাচ্চাদের চেঁচামেচি এবং দৌড়ে নামা ওঠা এরকম একটা অবস্থা। আমি তো ভয় পেয়ে যাই যে কি ভাই, দরজা কি খুলবো নাকি খুলবো না, আর বাড়িতে তো কেউ নেই, বাড়ি একবারে নিরিবিলি, সবাই যার যার মতো গ্রামে গেছে। তো তখন একটু পরেই আমার মনে হলো যে আমার মোবাইলে তো দোয়া দুরুত আছে, তো আমি আয়াতুল কুরসি সারলাম। আর বিশ্বাস করবে না ভাই, আয়াতুল কুরসি সারার সাথে সাথে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলার পরপরই সবকিছু স্বাভাবিক, একেবারে মনে হয় যে কিছুই হয়নি। তো এরকম সুরা বাকারা পরে সুরা বাকারা ছাড়ি, তো এই ঘটনা এটাই ছিল।
অলরাইট। এবং একটু আগে যেটা বলছিল সেটা হচ্ছে যে ভূত স্টুডিও ডেইলি শুনে, হ্যাঁ ভূত স্টুডিও কিন্তু ডেইলি শোনা যায়, খুবই ইজি একটা ব্যাপার। আমাদের প্রিভিয়াস যে এপিসোডগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ইউটিউবে গেলে সবগুলো এপিসোডই পেয়ে যাবেন, রাইট? এবং ফেসবুক লাইভগুলো যেহেতু এক মাসের বেশি স্টে করে না পেজে, তো সেক্ষেত্রে আপনাকে একটা ভালো আইডিয়া দিব, জাগো এফএম এর যে ইউটিউব চ্যানেল রয়েছে youtube.com/jagofm, এখানে আপনি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে খুব সহজ একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন খুব সহজেই আপনি যখন তখন আমাদের প্রিভিয়াস এপিসোডগুলো কিন্তু এনজয় করতে পারবেন। এনিওয়ে, সো তিনটা গল্প আমরা শুনছিলাম বা তিনটা ঘটনা শুনছিলাম আমাদের সেকেন্ড গেস্ট যিনি রয়েছেন ওমর ফারুক, তার কাছ থেকে আবারও আসবো। দেবরাজ মন্ডল আছেন আমাদের সাথে, বলছেন আজকের ঘটনাগুলো বেশ ভালো লাগছে, বাইরে প্রচন্ড গরম তবুও ঘটনাগুলো শুনছি এই মুহূর্তে। নীলফামারি থেকে বাহ থ্যাংক ইউ সো মাচ আছেন আমাদের সাথে, আরো অনেকগুলো বন্ধু যেমনটা হাসনাইন জয়েন করে আছেন, থ্যাংক ইউ সো মাচ হাসনাইন ভাই। এমডি আরমান সরোয়ার জয়েন করে আছেন, সালমান আছেন আমাদের সাথে, রিয়াজুল হক আছেন জয়েন করে আছেন, তিনি শুনছেন এই মুহূর্তে তেজকুনি পাড়া থেকে। সৌরভ বলছেন তার কাছে ভূত স্টুডিও আগে ভয় লাগত বাট এখন নিয়মিত শুনছেন তিনি, থ্যাংক ইউ সো মাচ। ওবায়দুর রহমান আছেন আমাদের সাথে এবং তিনিও আসতে চাচ্ছেন, নো প্রবলেম। তো যদি আপনি আগামী পর্বে আসতে চান খুব সহজ, আপনি একটু পরপর দেখেন যে আমাদের লাইভ যারা দেখতে পাচ্ছেন একটা পপ আপ কিন্তু আপনার সামনে আসছে, রাইট, যে আপনি কিভাবে পরের পর্বে এখানে আসতে চান। তো খুবই সহজ, RBS মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন, বাট হ্যাঁ প্লিজ তারা রেজিস্ট্রেশন করবেন যারা 100% কনফার্ম আসবেন, আদারওয়াইজ SMS করার মানে রেজিস্ট্রেশন করার দরকার নাই। তো শুধুমাত্র সেই মানুষগুলো রেজিস্ট্রেশন করবেন টাকা খরচ করে যারা কনফার্ম যে আগামী পর্ব কিংবা তার পরের পর্বে আপনি আসবেন, ঘটনাগুলো বলবেন। এখন কাজের কথায় আসি, তো SMS টা পাঠানোর পর কি হবে, SMS টা পাঠানোর পর ধরে রাখুন কালকে যেহেতু শুক্রবার, তারপর দিন স্যাটারডে আপনার মোবাইল ফোনে একটা ফোন কল পৌঁছে যাবে অবশ্যই। তো ওভার দ্য ফোন আমরা একটা ঘটনা শুনব, তারপর যদি মনে হয় যে ঘটনাটা প্রচারযোগ্য বা ঘটনাগুলো প্রচারযোগ্য, এরপর আপনার সাথে কথাবার্তা বলে আমরা ফাইনাল করব যে কবে কখন আপনাকে আসতে হবে জাগো FM 94.4 এ। অনেকের প্রশ্ন থাকে ভাই জাগো FM টা কোথায়, জাগো FM টা হচ্ছে ঢাকার বাড্ডায় অবস্থিত, বাড্ডা লিংক রোডে। সো যদি আপনার মনে হয় যে আপনি ঘটনাগুলো এখানে এসে বলবেন তাহলেই শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করবেন, আদারওয়াইজ RBS লেখার কোন দরকার নাই। সো ওমর ফারুকের কাছ থেকে এখন আমরা তার সর্বশেষ ঘটনাটা শুনব, তার আগে যেটা বলবো চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। ঘটনাগুলো শুনতে শুনতে কিন্তু একটি স্পাইসি প্রাণ পটাটা খেতে কিন্তু খুব একটা মন্দ লাগবে না, বেশ ভালোই লাগবে। তো ট্রাই করেন প্রাণ পটাটা এবং শুনে ফেলুন সর্বশেষ স্টোরিটা ওমর ফারুক ভাইয়ের কাছ থেকে। এখন এটা আসলে কোথাকার ঘটনা?
এটা আমি আমার মাদ্রাসার সিনিয়র ভাই থেকে ঘটনাটা শুনি।
ওকে শুনি,
আমি যে ঘটনাটি এখন বলবো এটি আমার মাদ্রাসার সিনিয়র ভাই থেকে শোনা, ভাইয়ের নামটা এবং জায়গার নামটা ভাই বলতে নিষেধ করেছে, সেই জন্য আমি বলবো না। তো আমার ভাই, সিনিয়র ভাই যিনি, তো আমি মাঝে মধ্যে বোর্ডিং এ যাই এবং তার সাথে ভালো একটা সম্পর্ক। তো তিনি একদিন বলে তুমি তো ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসো, তোমার কাছে একটা ঘটনা আমি বলবো, যদি এরকম কোন জায়গায় সুযোগ পাও তবে এই ঘটনাটা শেয়ার করতে পারো। তো আমি বললাম ঠিক আছে। তো তিনি বললেন যে আমার নাম এবং আমি যেই জায়গার ঘটনাটা বলছি ওই জায়গার নামটা প্রকাশ করা যাবে না। তো ভাই আমাকে ওইখানে নাম, ভাইয়ের নাম এবং জায়গার নামও বলছি, কিন্তু যেহেতু প্রকাশ করতে নিষেধ করছে তো তাই আমি প্রকাশ করলাম না, জাস্ট আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ভাই বলছে ভাই যে গ্রামের বাড়িতে থাকতো তখন একটা হেফজোখানায় ভাই পড়তো, হেফজোখানায় পড়ার পর ভাইয়ের একটা মানে নতুন একটা ছাত্র আসে এবং ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক হয় এবং কয়েকদিন পর যে মানে ওই ছাত্রটা গ্রাম থেকে আসার পথে নাকি অ্যাক্সিডেন্টে মারা যায়, মানে ওই বাড়ি থেকে আসার সময় অ্যাক্সিডেন্টে ছাত্রটা মারা যায়। তো আমার ভাই মানে আমার যে ভাই ঘটনাটা বলছে তো সেই ভাই খুব কষ্ট পায় এবং বেশ কয়েকদিন মানে পরে তো একদিন রাত্রিবেলা বাজার থেকে আমার সিনিয়র ভাই সে বাসায় যাচ্ছিল, আর যেহেতু গ্রাম দেশ সেখানে ধান ক্ষেত পার হয়ে তার বাড়িতে যেতে হয়, তো তিনি যখন ধান খেতে উঠছেন দেখেন যে ধান ক্ষেত দিয়ে তার সামনে দিয়ে একটা ছায়ামূর্তি চলে গেছে। তিনি একটু ভয় পেয়ে গেলেন, রাত্রিবেলা একা মানুষ, তো তিনি একটু সামনে একটু সাহসী টাইপেরও ছিলেন, তিনি একটু সামনে গেলেন এবং যাওয়ার পরে তার পিছন থেকে একটা ডাক দিল, তার পরিচিত কণ্ঠ। পিছনে ফিরে দেখল যে তার ওই ফ্রেন্ডটাকে এবং তাকে ডাকছে। আমার সিনিয়র ভাইয়ের মাথায় তখন ছিল না যে ওই ফ্রেন্ডটা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমার সিনিয়র ভাই তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরতে যাবে এমন সময় তার ওই ফ্রেন্ডটা তাকে থামিয়ে দিল, আমার সিনিয়র ভাইকে থামিয়ে দিল যে থামো। বলল যে তোমার সাথে অনেকদিন পর দেখা। তো আমার সিনিয়র ভাইও বলল যে হ্যাঁ তোর সাথে অনেকদিন পর দেখা, তো চল একসাথে বাড়ি যাই। এবং এরকম বলতে বলতে একসাথে হাঁটা শুরু করলো। এবং সিনিয়র ভাই দেখল অপরিচিত কোথায় যেন এসে পড়েছে, জায়গাটা সে চিনে না, এরকম একটা জায়গা, মানে শুধু মাঠ, হাঁটতেছিল ধান খেত দিয়ে। কিন্তু ওই যে ক্লাসমেটের সাথে হাঁটার সময় দেখে যে হাঁটতে হাঁটতে কিভাবে যেন মাঠে পৌঁছে গেল, মানে পুরো বিশাল মাঠ। এবং চারপাশ তাকে সিনিয়র ভাই দেখে যে তার ওই ফ্রেন্ডটা আর নেই, শুধু মাঠ আর মাঠ। একটু ভয় পেয়ে গেল এবং বললো যে আয় হায় আমি না ধান খেত দিয়ে হাঁটছিলাম, তো এখানে মাঠ আসলো কোথা থেকে। তো সে একটু নার্ভাস হয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। তখনই পিছন থেকে আবার ডাক, সেম পরিচিত কণ্ঠে। পিছনে ফিরে দেখে বলে কিরে ভয় পেয়ে গেলি, এবং বলে যে তুই এখানে কোথায় নিয়ে আসলি আমাকে। বলে হ্যাঁ এখানে একটা বাড়ি আছে, চল আমি যে এখানে থাকি তোকে দেখাই। এবং একটা বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়ির ভিতরে নেওয়ার পর এরকম যে বাড়িটা রাজপ্রাসাদের মতো, বাড়িটা রাজপ্রাসাদের মতো। তো বন্ধুর সাথে ঢুকে বাড়িতে নিস্তালায়, ভাই বিশ্বাস করবে না, মানে খাবারের আয়োজন, মানে রোস্ট, পোলাও, খুরমা, মানে ভ্যারাইটিস আয়োজন। আর আমার সিনিয়র ভাই তখন খুব ক্ষুধা পায় এবং সে লোভ সামলাতে না পেরে সে খাবার টেবিলে বসে যায় খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে তো তার ওই ফ্রেন্ড বলে যে উপরের তলায় যাই, চল উপরের তলায় যায়। এরকম দেখে যে বসার জায়গা অনেক উন্নত। তারপর এরকম করতে করতে উপরের তলায় গিয়ে দেখে একটা রুম, রুমের ভিতরে একটা মুরব্বী টাইপের কি যেন পড়তেছে। পিছনে ফিরে কি যেন পড়তেছে, বই বইয়ের মতো হবে এরকম কি যেন পড়তেছে। তো আমার ভাই সিনিয়র ভাই যখন দাঁড়ালো দরজার সামনে, তখন হাত দিয়ে ওই মানে পিছন থেকে যেটা বোঝা গেছে, আমার সিনিয়র ভাই যে বলেছে যে মানে মনে হলো যে সে জুব্বা পরা এবং পাগড়ি পরা মুরব্বী টাইপের আলেম হবে। তো তিনি হাত দিয়ে ইশারা করে ভিতরে ডেকেছে। তো আমার সিনিয়র ভাই ভিতরে গেছে এবং তার যে ফ্রেন্ড ছিল যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই ফ্রেন্ডের কথা তার খেয়াল নেই অবশ্য। তিনি ঢুকে এবং একটু সামনে যেতেই তাকে আবার থামিয়ে দেয় হাত দিয়ে, এরকম করে হাত দিয়ে থামিয়ে দেয় যে থামো এখানে। আর এরকম ছিল যে মুরব্বী থেকে বা ওই লোকটা থেকে 3 হাত দূরত্ব হবে। তো সে দাঁড়ায়, আমার সিনিয়র ভাই দাঁড়ায় এবং ওই লোকটা একটা মানে উপরে বইয়ের তাক ছিল, বইয়ের তাকের দিকে একটা বইয়ের দিকে ইশারা করে ওই বইটা এনে দেওয়ার জন্য। তো ইশারা অনুযায়ী বইটা এনে তার সামনে রাখে এবং মুরব্বীটা তার দিকে ফিরে তাকায়। ভাই বিশ্বাস করবেন না, আসলে বিশ্বাস করার মতো না যে ঘটনাটি বলবো এখন, যে গল্পটা। দেখে মুরব্বীটা একদম ধপধপে সাদা এবং তার চোখ দুটো লাল আগুনের মতো। এবং আমার ফ্রেন্ড তখনই ওই চোখ দেখে অজ্ঞান হয়ে যায় এবং পরদিন সকালে তার জ্ঞান ফিরে, তখন তিনি দেখে যে ওই ধান খেতের উপরই তিনি পড়ে আছেন। আর তখনই চারপাশ থেকে ফজরের আজানের শব্দ শোনা যাচ্ছে। তো তিনি উঠে ঝাড়া কাপড় ঝাড়াটারা দিয়ে বাড়িতে চলে যায় এবং আমার সিনিয়র ভাইয়ের মা অনেক বকাঝকা করে, কোথায় ছিলি, তোকে সন্ধ্যার সময় বলছি বাজারে যেতে না, তুই তারপর গেলি। তারপর তিনি এই ঘটনাটি তার এলাকার হুজুরের কাছে শেয়ার করে। এলাকার হুজুর মানে তার মাদ্রাসার, মানে যে মাদ্রাসায় হিফজে পড়তো সেই মাদ্রাসার হুজুরের কাছে শেয়ার করে এবং বলে যে তোমার ওই ফ্রেন্ড তো মারা গেছে না গাড়ি অ্যাক্সিডেন্টে। আমার বন্ধু তখন মানে আমার ভাইয়ের তখন হুশ আসে যে আসলে তো আমার বন্ধুটা মারা গেছে, আসলে তার আমি কি দেখলাম। এখনো ওই ঘটনা মনে আসলে নাকি তিনি ভেবাচেগা খেয়ে যান। তো এই ছিল আমার শেষ ঘটনা।
অলরাইট, বেশ অদ্ভুত রকম একটা ঘটনা শুনছিলাম। এবং আপনারা যদি এরকম হয় যে ফ্রেন্ডের কাছ থেকে কোনো ঘটনা আপনি কালেক্ট করতে পেরেছেন এবং আপনি জানেন কিছু ঘটনা, তো সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আপনি চলে আসতে পারেন পরের পর্বে। এবং ওমর ফারুক ভাই অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, ঠিক আছে?
ইনশাআল্লাহ,
হোপফুলি আবারও কোনো না একটা এপিসোডে দেখা হয়ে গেলে যেতে হবে।
ইনশাআল্লাহ,
থ্যাংক ইউ। তো ওমর ফারুক ভাইকে আমরা বিদায় দিচ্ছি, এর পরের গেস্টকে নিয়ে যখন ফিরছি তখন বাকি কথাবার্তাগুলো হচ্ছে। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। রেজিস্ট্রেশন নিয়মটা আপনি খুব ভালো করে জানেন, রেজিস্ট্রেশনটা করেন, হোপফুলি নেক্সট এপিসোডে আপনার সঙ্গে দেখা হচ্ছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora alu shake. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit? Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস। এটা বিস্কিট? এটা চিপস। এটা বিস্কিট? এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস, থামো, এটা চিপস নাকি বিস্কিট? হে, বুঝে নাও।
So, welcome back once again. এবং আপনি শুনছেন এই মুহূর্তে জাগো FM 94.4, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে অনেকে রয়েছেন। যেমনটা অনেকেই দেখতে পাচ্ছি SMS এর থ্রুতে রয়েছেন, যেমনটা হচ্ছে মনি ভাই, তিনি যেটা বলছিলেন সেটা হচ্ছে আমার মা অসুস্থ, মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। ওকে, এবং যেটা বলছিলেন যে দুদিন আগে তিনি খুব করে অসুস্থ হয়ে যান, অবশ্যই আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল মনি ভাই। এবং আছেন আমাদের সাথে এহসান, আছেন আমাদের সাথে আসফার, আছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আছেন দেখতে পাচ্ছি তানভীর, আছেন আমাদের সাথে নিশাত মাহবুব জয়েন করে আছেন আমাদের সাথে এই মুহূর্তে কুষ্টিয়া থেকে, জিসান আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, ইউসুফ ভাই, আচ্ছা ইউসুফ ভাই গত সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিলেন এবং আপনাকে ফোনও দেওয়া হয়েছিল, এক্স্যাক্টলি, বাট সামহাও আপনি ফোনটা ধরতে পারেন, আপনি এই সপ্তাহে আবারও একটা রেজিস্ট্রেশন করে ফেলতেই পারেন, রাইট? সেদান মাহমুদ আছেন আমাদের সাথে, রুবায়ত রহমান জয়েন করে আছেন, জিনিয়া আছেন বলছেন ভালো লাগছে আজকে, পুতুলাপুর ঘটনাগুলো ভালো লাগলো, ওমর ফারুকের ঘটনাগুলো বেশ ভালো লেগেছে, আলমগীর হোসাইন আছেন ওদের সাথে, আদিল জয়েন করে আছেন। সো আমরা পড়বো বাকি SMS গুলো বা কমেন্টস গুলো ডেফিনেটলি নিব, বাট তার আগে আমাদের যে থার্ড জিনি গেস্ট তার সাথে আমরা একটু পরিচিত হচ্ছি। সালাম আলাইকুম বন্ধু, কি নাম তোমার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ জাওয়াদ তাসিন।
জাওয়াদ তাসিন, জাওয়াদ তাসিন কিসে পড়ছো?
আমি এবার টেনে পড়ছি, সামনের বছর পরীক্ষা দেবো আর কি।
এসএসসি পরীক্ষা দিবা, মাশাআল্লাহ। তো আজকে প্রথম কোন ঘটনাটা শুনছি আমরা?
আজকে এরকম একটা ঘটনা শুনছি, সেটা হচ্ছে মানে বিদেশে কয়েকজন বন্ধু ঘুরতে যায়, সেখানে একটা এক্সপিরিয়েন্স,
সেটা শুনি একদম শুরু থেকে শুনবো।
তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার ঘটনাটি শুরু করতে যাচ্ছি। তো এই ঘটনাটি হচ্ছে এক যে বৈদেশিক একটি ঘটনা, মানে আমাদের দেশেই নয়, দেশের বাইরেও এরকম কিছু ঘটনা ঘটে থাকে যেটি রহস্যে ঘেরা থাকে। তো কয়েকজন ব্যক্তি তারা প্ল্যান করলো যে তারা ফ্রেন্ডদের নিয়ে ট্যুরে যাবে, তো ভালো কথা, তারা সবকিছু রেডি করতে থাকে আস্তে আস্তে। তো আমি দেশটার নাম বলি, সেই দেশটি তাদের বাজেটও যেহেতু কম ছিল, তারা অন্য দেশ না যেয়ে ভিয়েতনামে যাবে, তো সেখানে একটু খরচ কমই লাগে আমরা যেমনটা জানি। তো তারা সবকিছু রেডি করে সেখানে উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা যায় ওইখানে পৌঁছায়। তারপরে তারা যেখানে তাদের হন্টেড ঘটনাটি ঘটে সেটি হচ্ছে একটি তারা হোটেল বুকিং করে আর কি। তো সব ভালো কথা, তারা সেখানে পৌঁছায় এবং তারা হোটেলে উঠে। তো সেখানে যাওয়ার পর তারা একটা জিনিস চিন্তা করে যায় যে তারা যেই দেশে যাবে না কেন, যেখানে হন্টেড প্লেস আছে তাদের সেখানে ঘুরতে হবে আগে। তো ভিয়েতনামে যাওয়ার পর, যাওয়ার আগেই তারা চিন্তা ভাবনা করছিল যে এরকম কোন হন্টেড প্লেসে তারা ঘোরাঘুরি করে সেখান থেকে এক্সপ্লোর করে তারা সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করবে আর কি, সেখান থেকে জানবে। তো সেই জন্য যেই কথা সেই কাজ, তারা সেখানে যাওয়ার আগে থেকেই প্ল্যানটা করে নেয়। তো সেখানে যাওয়ার পর তারা বিভিন্ন অনলাইনে দেখতে থাকে এখানে কোন ভৌতিক জায়গা আছে কিনা, বা এখানে কোন জায়গায় গেলে মানে এরকম রহস্যময় জায়গা যেখানে গেলে একটি অভিজ্ঞতা পাওয়া যাবে বা কিছু দেখা যাবে। তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে কিছু জানার, কিছু দেখার, কিছু বুঝার, কিছু ইতিহাস জানার, মানে সেখানে কেমন কি ইতিহাস ছিল বা কেন মানুষ এখানে ভয় পায়। বিভিন্ন মানুষের কাছে এটা কিন্তু কাজ করে, এমনি তো সাধারণ মানুষের মতো তাদের মধ্যেও এটি কাজ করেছিল এবং তারা এরকম ভৌতিক জগৎ নিয়ে বেশি গবেষণা করার কারণে তারা সাধারণ ট্যুরে যাবে সেখানেও তারা এই বিষয়টি বাদ দেয়নি এবং তারাও সেখানে এই জিনিসটি যোগ করে ফেলে যে তারা ভৌতিক কিছু যে এক্সপ্লোর করবে। তো ফলে যেটা হয়, তারা হোটেলে ওঠার পর তারা আশপাশে খবর নিতে থাকে কোন জায়গায় এরকম জায়গা আছে যে যেখানে তারা ই করতে পারবে, ভৌতিক কিছু এক্সপ্লোর করতে পারবে। তারা চারজন ছিল, তো তারা ই করতে থাকে। এক সময় তারা খুঁজতে খুঁজতে একটি পুরাতন একটি বাড়ির জায়গা পায়। আর ভিয়েতনাম সাধারণত বেশি একটা ডেভেলপ না, তারা একটু প্রত্যন্ত অঞ্চলের দিকে গিয়েছিল, মানে তারা সেখানে একটু গেলেই মানে ভৌতিক ভৌতিক জায়গা মনে হয়। তো তারা হোটেলের থেকে বেশি একটা দূরে না, বা হাফ কিলো এরকম বা এক কিলো সর্বোচ্চ এরকম দূরত্ব হবে। তো তারা চিন্তা ভাবনা করে যে আগে সকালে যাব, যে আগে জিনিসটা দেখে আসি কিরকম, বুঝে আসি সেটা কি সত্যি কি ভৌতিক কিছু বা মানুষের আশপাশে মানুষের কাছ থেকে তারা আর কি শুনবে, তারপরে রাত্রেবেলা যে তারা এক্সপ্লোর করবে যে আরো কিছু জানার জন্য, কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য। তারা প্রথম দুইজন বন্ধু যায়, যাওয়ার পরে সেখানকার মানুষ ছিল এবং বিভিন্ন এখানে যাওয়ার পর তারা যেকোনো একভাবে যারা জানতে পারে যে এটি অনেক পুরনো দিনের স্থাপনা এবং সেখানে রাত্রে মানুষ একবারে যেতে পারে না এবং সেখানে মানুষকে আর কি যারা এখানে জিন বা যে জিনিসটা আছে সেই জিনিসটা এখানে অ্যালাউ করে না, তবে দিনের বেলাও মানুষ সেখানে যেতে ভয় পায়। তো তারা যত ঘটনা এরকম শুনছে তত তাদের মাঝে আরো খুব মানে তারা উৎসাহিত হচ্ছে যে সেই কাজটি করার জন্য বা সেখানে যাওয়ার জন্য। তাদের উন্মাদনা আরো বাড়ছে, যে ফলে তাড়াতাড়ি তারা যেতে চাচ্ছে এখানে, মানে কখন রাত হবে, কখন সবাই এসে তারা ইটা করবে, মানে তাদের অন্যরকম একটা ই ছিল, মানে তাদের প্রতি আগ্রহ ছিল এই যে এরকম ভৌতিক এবং রহস্যময় জিনিসের উপর। তো তারা আরো কিছু শুনে যে এখানে একবার যদি মানুষ সেখান থেকে ফিরেও যায়, আর এটার যে বাড়িটা যে স্থাপনাটা এটা যখন ভিতরে নাকি মানুষ প্রথম গেলে রাত্রেবেলা বা যেকোনো টাইমে একবার যদি কোনো একটা জিনিস তাকে বাড়ির মাঝখান পর্যন্ত নিতে পারে তাহলে সে কখন হয়তো ফিরে আসে না, আর যদি সে ফিরেও আসে তাহলেও তার কোনো না কোনো একটি সমস্যা হয়। তো ওইখানে চারজনের মধ্যে একজন ছিল যে তারা ই বিশ্বাস করে না আর কি, জিন ভৌতিক বিষয় এগুলো তেমন একটা বিশ্বাস করে না। তবে আরো যে তিনজন ছিল তারা কিন্তু ভালোভাবেই এগুলোর মধ্যে গবেষণা করত, কিন্তু এর বাইরে আরেকজন ছিল যে এগুলো গবেষণা করত না, মানে এগুলোর প্রতি তার আগ্রহও ছিল না এবং সেরকম একটা বিশ্বাস করত না। সে মনে করতো এগুলো বিশ্বাসযোগ্য নয় এবং এগুলো মানুষের কল্পনার মধ্যেই পড়ে। তো তারা এরকম ইতিহাস শুনতে শুনতে এক পর্যায়ে যেটা করে যে তারা সিদ্ধান্ত নেয় যে তার যে বন্ধু সে বিশ্বাস করে না ঠিকই, তাকে আজকে বিশ্বাস করাতে হবে, যে অভিজ্ঞতা দেখিয়ে আর তাকে নিয়ে আসতে হবে যেভাবে হোক। আর তার বন্ধুকে নিয়ে যেতে বললে যে বন্ধু আসতে চায় না, বলে এগুলো মানে এখানে ঘুরতে আসছে আমরা ঘুরবো, এরকম জায়গায় যে বিরক্তিকর জায়গায় যে আমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো সবকিছু বাদ দিয়ে তারা এক সময় সেখান থেকে ঘুরে আসে, পরে বাসার দিকে আসে, হোটেলের দিকে আসে। আসার পর সবাই তো সবার কাছে শেয়ার করছিল যে দুজন যা বাকি দুজনের কাছে শেয়ার করছিল এমন এমন ঘটনা, সেখানে নাকি অনেক বড় একটা জিনিস এখানে আছে, জিন বা শয়তান যেটাই থাকুক সেই জিনিসটা আর কি খুব বাধাগ্রস্ত করে, যেহেতু তারা সেটা নিয়ে গবেষণা করে, সেই ব্যক্তিটি খুবই এটার উপর গবেষণা করার জন্য সে খুবই আগ্রহী ছিল, সেই কারণে তারা মানে যাবেই, তারা যাবে একবারে গভীর রাত্র করে। আর এখানে তখন যারা আরেকটা জিনিস গিয়েছিল, একটা জিনিস লক্ষ্য করে যে সেখানে কোনো তেমন একটা মানুষ ছিল না, খুবই শুনশান। আর সেখানকার এলাকার মানুষ সেখানে মানে একটা ভয় ভীতির মধ্যেই ছিল, মানে সেখানে আশপাশে মানুষ যেত না, কারণ ওখানে ইতিহাস তারা জানত। তো তারা যেকোনো একটা ভাবে তাদের ইতিহাস জানার পর সেখান থেকে ঘুরে আসে, তবে ভিতরে যায়নি। তাদের নিয়ত ছিল যে রাত্রে যাব, আর যা হওয়ার তখনই বোঝা যাবে। তো এগুলো বাদে তখন যেটা করলো যে ওখান থেকে এসে পরে সবাই মিটিং করে, এবং যে বন্ধুটা বিশ্বাস করে না এগুলো বিষয়ে, সেই বন্ধুটাও আর কি তাদের পিছনে যায় যে না চল আজকে আমিও যাব, যাই দেখি কি হয় ঘটনা, কি হয় না হয়। তো যে কথা সেই কাজ, গভীর রাত্রে তারা বেরিয়ে পড়ে। তো বেরিয়ে পড়লে তারা যে 1 কিলোমিটার পথ ছিল তারা তখন সেগুলা হেঁটেই রওনা দেয়। তো রওনা দিলে এক একজনের মনে এক এক রকম কল্পনা তৈরি হয়, কিন্তু তারা এক সময় যখন ওইটার ভিতরের দিকে যায়, তারা একজন বন্ধু যে এই জিনিসগুলো অবিশ্বাস করত, সে একটা জিনিস লক্ষ্য করে যে ভিতরের দিকে তাকে কিছু একটা আকর্ষণ করছে, মানে অটোমেটিকলি তার ভিতরে যাওয়ার মতো একটা মানে আকর্ষণ তৈরি হয়েছে, যে সেটা মানে কিভাবে সে যাবে বা কিভাবে তাকে নেওয়া হচ্ছে সেটা বুঝতে পারছে না, কিন্তু সে অটোমেটিক সেখান দিয়ে যাচ্ছিল। তো যেতে যেতে সে মাঝখান পর্যন্ত যায়, যাওয়ার পর সে কিছু সাউন্ড শুনতে পায়, যে এরকম বিকট শব্দ শুনতে পায় যে মনে হয় কোনো মানুষকে ছিকল দিয়ে মানে আঘাত করলে কিরকম শব্দ হবে, কষ্ট হবে, কিরকম শব্দ হবে, সেরকম একটা শব্দ সাউন্ড সে শুনতে পায়। তো শুনতে পাওয়ার পর সেখানে সে চিৎকার দিয়ে দৌড়িয়ে সেই জায়গা থেকে পরিত্যাগ করে, এবং বাকি যারা বন্ধু ছিল তিনজন তারা বিষয়টি আর কি মানে তারা যেহেতু গবেষণা করে বিষয়টি গ্রহণযোগ্যই মনে করে, অবিশ্বাসযোগ্য কিছু মনে করে না। তো আরেকজন বন্ধু ছিল তাকে নিয়ে তাকে ওই হোটেলে পাঠিয়ে দেওয়া হয়, আর দুজন যে ছিল এত কিছু হওয়ার পরেও তারা চিন্তা করে, তারা কিন্তু খুব সাহসী ছিল এবং তারা চিন্তা করে যে আমরা আরো কিছু এক্সপ্লোর করব। তো তারা সেখান থেকে বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একজন বাড়ির এক পাশ দিয়ে যায়, মানে তাদের এরকম সাহস কাজ করছিল, একজনের সাথে অভিজ্ঞতা ঘটেছে, ফলে তারা সেখান থেকে আসেনি। তারা আরো আগ্রহের সাথে সেখানে যায় এবং যে তারা আরো ঘটনাগুলো এক্সপ্লোর করতে থাকে, একজন যায় বাড়ির এক পাশ দিয়ে, আরেকজন যায় আরেক পাশ দিয়ে। তো যাওয়ার পরে তারা একজন পিছন থেকে শুনতে পায় যে যে মানে আপনার তোরা এখানে আসিস, এখনো সময় আছে, সময় থাকতে তোরা এখনো চলে যা, নইলে তোদের অনেক বড় ক্ষতি হবে। তো এটা শুনতে পায়। তো একজন আরেকজনের সাথে দেখা করে, এখন দেখা করার পর সেও বলে যে আমিও একই কথা শুনতে পেরেছি। তো তারা যে একটু কনফার্ম হয়ে যায়, আরো কিছু তারা এমনি হরর ভিডিও করত আর এরকম কিছু বইটিও লিখতো, তাদের একটা অভিজ্ঞতা ছিল, মানে তাদের এইসব আগ্রহ ছিল, আমি আগেই বলেছি। তো তাদের বেশি একটা ভয় কাজ করে না, কারণ এগুলো তাদের সাথে প্রতিনিয়তই ঘটত, যেহেতু এটি নিয়ে তারা গবেষণা করে। তো তারা চিন্তা করে যে বেশি রাত হয়ে গেছে, এখানে আর থাকাটা হয়তো উচিত হবে না, আমরা আপাতত বাড়িতে চলে যাই, যেহেতু তেমন বড় কিছু একটা ঘটেনি। তো তারা হোটেল আসার পর তারা যার যার মতো ঘুমিয়ে পড়ে। তো যে ব্যক্তিরই ভয় পেয়েছিল ভিতরে যাওয়ার পরে বাড়ির, সে স্বপ্নে দেখে যে তাকে ছিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তাকে মনে হয় অনেক নির্যাতন করছে। সে তাকে বলা হচ্ছে যে তুই যদি আর কোনোদিন এখানে আসার সাহস করিস তাহলে তোকে একবারে জানে মেরে ফেলা হবে, মানে তাকে এইবারের মতো তাকে সুযোগ দেওয়া হয়েছে, আর কোনো সময় সে সুযোগ পাবে না, এরকম একটা কিছু বুঝায়। তো আরেকজন যে ছিল, যারা দুইজন ছিল, তারা একবারে বাস্তবে ফিল করে যে তাদেরকে মনে হয় কেউ চেপে ধরে আছে এবং তাদের বাস্তবেই মনে হয় হাজির হয়েছে সেই জিনিসটা, তাদেরকে বলছে যে সেখানে যাওয়ার জন্য মানা করছে, তারা খুবই ভয় পায় সেখানে। তারপরে যে আরেকজন ব্যক্তি ছিল, সে একটু বাথরুমের দিকে যায়, যাওয়ার আগে যে বারান্দাটা পড়ে সেখানে দেখতে পায় একটি কালো অবয়ব, সেখানে সেখানে ঠোপ করে দাঁড়িয়ে যায় এবং সেখান থেকে কিছু বলতেও পারছিল না এবং লড়তেও পারছিল না। মানে হঠাৎ করে একটি আওয়াজ আসে যে সেখানে যে গিয়েছিল, মনে হচ্ছিল যে সেখানকার যে ইতিহাস বা যিনি কথাগুলো শুনেছিল মানুষের কাছ থেকে সেরকমই ভাবে বলছে যে তোদের যদি আরেকদিন ওই দিকে দেখি তো এবারে তোদের শেষ সুযোগ, আরেকবার দেখলে তোদেরকে আর কোনো সময় ছাড়া হবে না। তো তারা চার বন্ধু যখন সকালবেলা যখন উঠে সবাই এক্সপিরিয়েন্স শেয়ার করে, তখনই তারা বাংলাদেশে ফোন দেয় এবং একজন হুজুর বালেমের সাথে কথা যোগাযোগ করে এবং তারা সেই পর্যন্ত তদবির বা দোয়া কারা নেয় এবং সেখান থেকে তারা তাড়াতাড়ি ওইখান থেকে তারা লিপ নেয় এবং সেখান থেকে এসে পড়ে সেখানে আর থাকে না। তারা বাংলাদেশে আসার পর এই ঘটনাটি আমি শুনতে পেরেছি এবং ঘটনাটি শুনে আমি এটা বুঝতে পারলাম যে যারা যেখানে থাকে অবশ্যই তাদের নিয়ে আমাদের গবেষণা করা উচিত নয়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিনিদের সাথে করতে গিয়েছিল, মিটিং করতে গিয়েছিল, তখন আরেকজন যে সাহাবী ছিল তাকে একটি গুল রেখা দিয়ে তাকে ওই মাঝখানে বসিয়ে রেখে গিয়েছিল। এই হাদিস থেকে আমরা শিক্ষা একটা জিনিস নেই যে তাদের জগতে আমাদের ঢোকা কোনো সময় উচিত নয়, জাস্ট আমরা এই গল্পগুলো শুনি ভালো লাগে এই পর্যন্তই থাকা উচিত। তো অপূর্ব ভাইয়া এটাই ছিল আমার প্রথম ঘটনা।
এক্স্যাক্টলি, এবং আমরাও সেটার সাথে একমত প্রশ্ন পোষণ করি যে এই ধরনের ঘটনাগুলো আসলে শুনতেই ভালো লাগে। আমরা অনেক সময় যেটা হয় না যে একটু এক্সপেরিমেন্ট করতে চাই বা হচ্ছে অনেকে আমরা ফিল করি যে আমার সঙ্গে কেন ঘটে না, আমার সঙ্গেই কেন ঘটে না। আমরা বিভিন্নভাবে কিন্তু ভূত স্টুডিওতে এর আগেও শুনেছি বা দেখেছি যে অনেকেই যেটা বলে যে জিন কিভাবে আসলে ডাকতে হয় বা কিভাবে ডাকার প্রসেসটা কি। তো এই প্র্যাকটিসগুলো যখন আপনি করতে যাবেন মনে রাখবেন কখনো না কখনো আপনি কিন্তু একটা বাজে দুর্ঘটনা ফেস করলে করতেও পারেন। সো প্লিজ কিছু কিছু ব্যাপার থেকে একটু নিজেকে বিরত রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো ফেসবুকে আমরা অনেকেই রয়েছি যুক্ত, facebook.com/jagofm, jagofm এর একমাত্র অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে মুশফিক আছেন আমাদের সাথে, বলছে আপনাদের এই অনুষ্ঠানটা আমার কাছে বেশ ভালো লাগে এবং তিনি শুনছেন এই মুহূর্তে গাজীপুর থেকে। সাজিদ আছেন আমাদের সাথে, এস কে সুজিত জয়েন করে আছেন আমাদের সাথে, আছেন ত্রিনা, বলছেন ভূত স্টুডিও ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। আলিশা লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আমি প্রায় অনেকদিন যাবত ভূত স্টুডিও শুনি এবং দেখি ইউটিউবের থ্রুতে। আমার একটা রিকোয়েস্ট ছিল, যদি সম্ভব হয়, আমাদের বাসা হচ্ছে পাইকপাড়াতে এবং আমি যেই বাসাটা রয়েছি সেই বাসার অ্যাড্রেসটাও তিনি দিয়েছেন এবং সেই বাসার প্রায় প্রতি ফ্ল্যাটে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তো যদি সম্ভব হয়, আচ্ছা এই ব্যাপারটা তো আসলে আমরা এখন করছি না যে আপনার বাসায় যে হন্টেড হাউসগুলো ভিজিট বা এই ধরনের ব্যাপার স্যাপার আপাতত প্ল্যানিংয়ে নেই, বাট ইন ফিউচার যদি কখনো হয় অবশ্যই আপনার সাথে আমরা যোগাযোগ করব। বাট এখন যেটা সম্ভব সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলেই এখানে এসে আপনার সেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন। যদি আপনি ঘটনাগুলো বলতে চান, মোবাইলের এস এম এস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আমরা যেটা করব, জয়াত আসিনের কাছ থেকে তার সেকেন্ড স্টোরিটা শুনবো। এটা কোথাকার ঘটনা?
এটা বাংলাদেশেরই, তবে এটা একটা জায়গার ঘটনা, সেটি আমাকে নাম বলতে নিষেধ করেছে। তো একটি মানে বাড়ি বা বাংলো যেটা কি বলেন, মানে বড়সড় একটা বাড়ি, সেখানকার একটা ঘটনা আমি এখন শেয়ার করতে চাচ্ছি। তো এই ঘটনাটি হচ্ছে এরকম যে একজন প্রায় ধনী ব্যক্তি বললেই চলে, সে বাংলাদেশ থেকে বিদেশ চলে যাবে একবারে, একবারে বলতে বেশ কয়েক বছরের জন্য একটা কাজে সে সিঙ্গাপুর চলে যাবে। তো কাউকে না কাউকে তো বাড়ির দায়িত্ব দিয়ে দিতে হবে, আর সেখান থেকে পরিত্যাগ করার বেশ কিছু কারণ ছিল। মানে সেই বাড়িতে যে ধনী ব্যক্তিটা, সে বাড়িটি কিনে একজন মানুষের কাছ থেকে, একজন ব্যক্তির কাছ থেকে কিনে, তার বাড়িটি কিন্তু প্রথম থেকেই ছিল না। তো কেনার পর সে জানতে পারে যে এখানে বহু বছর ধরে এখানে অনেক পুরনো, মানে আমরা জানি যে অনেক জিনেদা অনেক হায়াত পায়, অনেক বড় 1000-2000-3000 বছর পর্যন্ত বাঁচে। তো এরকম পুরনো কিছু বেশ শক্তিশালী জিন সেখানে থাকতো, আর সাধারণ কবিরাজ বা হুজুররা যাদের সাধারণত থাকে বেশি ই পরিমাণের না, তারা এখানে তদবির করে ই করতে পারত না, জিনদের তাড়াতে পারত না। তো ফলে কি হতো, আর ই করা হতো না, মানে জিনগুলো সেখান থেকে তাড়াতে পারত না। তো সে চিন্তা করে যে এই বাড়িটি বিক্রি করে ফেলবে। তো সে বিদেশে তার কাজের প্রয়োজনে যেতে হয়, সো সে যাবে, একজন মানুষকে এখন দায়িত্ব দিতে হবে, আর দায়িত্ব থাকাকালীনই সেটি মানে সে বিক্রি করে দিবে, এরকম একটা বিষয়। আর এলাকার মানুষ তো এখানে কিনবে না, কারণ এলাকার মানুষ ভালোই জানে যে এখানে এরকম ঘটনা, আর ওই এলাকার মাঝখানে যে এরকম মানে এরকম ধনী ব্যক্তি নেই যে সেই বাড়িটাই কিনবে। বাড়িটা ভালোই বড় ছিল এবং বাংলো সিস্টেমই বললে চলে। তো সেইখানে যেটা হয়, একজন মানুষকে দায়িত্ব দিবে, তো সে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে তাদের একজন পরিচিত ব্যক্তি পায় যে তার বন্ধুর রিলেটিভ একজন হবে, তার ছোটবেলার বন্ধু। তো পায়, তারপরে তার যে তার বয়সটা এরকম ছিল যে 26 থেকে 27 বছর বয়স, তো তরুণ যেহেতু তার সেরকম সাহস থাকবে। আর সেই লোকটা বেশ মজারও ছিল এবং খুব সাহসী ব্যক্তিও ছিল। আর সে মাঝে মাঝে তার একটা ঘটনা ছিল যে বাড়িতে তার নানির সাথে আবার জিনটিন থাকতো, সেই জিনের তার নানি মারা যাওয়ার পর থেকে তার সাথে সেই জিনগুলো মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে আর কি। তো তার জিন বলতে এরকম সেরকম একটা ভয় পায় না। তো ভয় না পাওয়ার কারণে সে ব্যক্তিটি আর কি মানে আশ্বস্ত হয় যে এরকম লোকই সেখানে রাখা যাবে। তো যেই কথা সেই কাজ, তাকে ইনভাইট করা হয় এবং তাকে এত একটা ইন্টারভিউ নেওয়া হয় না, সেখানেই রেখে দেওয়া হয়। তাকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, আর শুনলে কিছুটা মজারও লাগবে এবং মনে হবে ঘটনাটি শুনলে মানে বেশি সাহসিকতাই বলবেন নাকি বেশি মজারই বলবেন, তো এটা শুনলেই বুঝতে পারবেন। আসলে তখন এরকম পরিস্থিতি ছিল না যে অন্য কোনো মানুষ থাকবে সেখানে। তো যেটা হয়, তারপরে তাকে এখানে রাখার পরে তাদের দায়িত্ব দেয় এবং তাকে বলে দেয় যে তোমার যারা বন্ধু বান্ধব আছে আরো তোমরা চাইলে 7-8 জন সেখানে থাকতে পারবে, 10-12 জন 20 জন তোমার ইচ্ছা, যা খরচপাতি হয় আমি দিব। কারণ তার ওরকম একটা ই ছিল, ধনী ব্যক্তি যেহেতু, আর ওই বাড়িটারই দাম প্রায় অনেক ছিল। তারা 2 বছরের জন্য যেহেতু যাচ্ছে, এই 2 বছরের মধ্যে বিক্রি করে দিতে পারলেই হচ্ছে কথা, আর বিক্রি করার আগ পর্যন্ত তারা আর কি সেখানে থাকবে আর কি। তো কথা ফাইন, তো এখানে ঠিক আছে, তারা সবাই তাদের বন্ধু বান্ধব নিয়ে সেখানে থাকতে থাকে। তো বাড়ি যেহেতু অনেক বড়, তারা নিচে একটি রুমে তাদের মানে অফিস সিস্টেম বানায়, সেখানে তারা বসে এবং তাদের বাড়ি পাহারাদের জন্য তাদের বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় তারা সেট করে। তো এরকম করে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যাচ্ছে, কোনো ঘটনা ঘটছে না। তো দেখতে পারে যে যাদেরকে মানে নিরাপত্তার জন্য রাখা হচ্ছে বাড়ির আশপাশে, তারা মাঝে মাঝে মানে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে, মাঝে মাঝে তাদেরকেও ডাকছে। তো তারা সেগুলো মানে তারা অন্যরকম ছিল, একটু বেশি চালাক ছিল, তারা এগুলো মানে পাত্তা দিত না। তাদের একটা জিনিস কি, তারা তখন একবারে বেকার বললেই চলে, তখন তারা একটা ভালো অ্যামাউন্টের টাকা বেতন পাচ্ছে, আবার সেখানে খাওয়া দাওয়া করছে, সবকিছুই করছে। তো যত যাই হোক, তাদের জিনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে হলেও তাদের সেখানে থাকতে হবে। তো থাকার জন্য যেটা করে, তারা এরকম কোনো পাত্তা দেয় না কিছু না। তারপরে একদিন একটা ছেলে মানে একটু কম সাহসী ছিল, সে বাড়ির 2 তলার দিকে যায়। যাওয়ার পরে একটা দেখলো, একটা বড় একটা লম্বা মানুষ, বড় বড় চোখ লাল, আর পাটা ছিল উল্টা। তো এটা দেখার পরে সে পাড় দিকে তাকায়, যখন তাই দেখে পাটা উল্টা। তো সে এটা দেখে খুব ভয় পায় এবং তারা দ্রুত সেখান থেকে পরিত্যাগ করে। তো একদিন যে মেন ছিল সেখানকার, সে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে একদিন স্বপ্নে দেখে যে তাকে দেখানো হয়, আমরা ওইখানে অনেক দিন ধরে রয়েছি, 2000-3000 বছর পুরনো আমরা যেহেতু, তো এখানে আমরা রয়েছি। তো তোমরা এখানে আসছো মাসছো কয়েকদিন হয়েছে, আমরা কিছু বলি নাই। অন্য মানুষ হলে এই করতাম, অনেক কিছু করতাম, তোমাদের ভালো লেগেছে তাই কিছু বলি নাই। তোমরা আর এখানে এ করো না, এখান থেকে তোমরা চলে যাও, তাহলে তোমরা বেঁচে যাবে। তো সেই যে এটি ছিল সাহসিকতা যে বলেছিলাম, তার জিনেদের সাথে বন্ধুত্ব ছিল, তার এগুলো একটা এক্সপিরিয়েন্স কোনো বিষয় ছিল না। সে তখন সাহস করে বলে যে তোমরা যেহেতু পুরো বাড়িতে থাকো, আমাদের মানে দিনের সাথে তারা ডিল করছে আর কি সফটওয়্যার মাধ্যমে, যে তোমরা সেখানে থাকো, আমাদের বাড়ির মানে কিছুটা অংশ আমাদের থাকতে দিলেই হবে। তো তোমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদেরকে বলতে পারো, আমরা সেটা দেখব। মানে জিনেরা বিভিন্ন জিনিস নেয়, আমরা যেরকম জানি হাড় খায় তারা, আবার মিষ্টি জাতীয় অনেক জিনিস খায়, ওই রকম অফার করে। তারা বলে, জিনেরা তখন উত্তর দেয় যে এখানে তোমরা থাকতে পারবে না, এখানে আমরা অনেক দিন ধরে থাকি। তো অনেক কিছুই করার পর তারা তার ঘুমটা ভেঙে যায়, এবং তাদের যে বন্ধু জিন ছিল সকালবেলা, তারা উঠে তাদের বন্ধু যেগুলো জিন ছিল তাদেরকে ডাকে, এবং মানে সবাই একটা আলোচনার মাঝখানে বসে, যেহেতু সে এটা নিয়ে একটা গবেষণা ছিল তার। তো তারা এটাই চুক্তি করে যে তারা বাড়ির এই পাশটাতে আসতে পারবে না, আর যারা ই ছিল, যারা দায়িত্ব পেয়েছে, তারা বাড়ির এই পাশে থাকবে। তো তাদের কথা ছিল এরকম যে তাদের বাড়ি যেরকম যে সেটা হোক, সেটা তাদের দেখার বিষয় না, তাদের সেখানে স্টে করতে হবে, থাকতে হবে, তাহলেই তাদের একটা যে অ্যামাউন্টটা পাচ্ছে এলাকায় থেকে সেটাই হচ্ছে বড় কথা। আর সেই কথা যেই কথা সেই কাজ, তারা জিনেদের সাথে এই কন্ট্যাক্ট করার পর, যেহেতু সে একটু ই করত, আবার সে আরেকটা জানি আমরা যে সে একটু ওই ব্ল্যাক ম্যাজিক টাইপের জিনিস করত, ফলে তার সে তার এরকম একটা ভয় ভীতির কাজ ছিল না। তো সে জানতো এখানে অনেক প্রবলেম আছে, তবে তাদের সাথে যে 7-8 জন মানুষ ছিল তাদেরকে বলে দেয় যে তোমরা কখনো ওই পাশে যাবা না, মানে তাদের একটা এরিয়া দিয়ে দেওয়া হয়, মানে এই এরিয়াতে তারা থাকবে আর চীনেরা ওই এরিয়াতে থাকবে, ছোট একটা অংশ তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো তারপরে যেটা হয়, বেশ কিছুদিন এভাবে থাকতে থাকতে তো তাদের 7-8 জনের মধ্যে তাদেরকে না করা হয় যে তাদের যে প্রধান ছিল সে না করে দেয়, তোমরা ওদিকে যেও না, তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে, ফলে সেখানে তোমরা অনেক ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের এখানে যেতে নিষেধ করা হয়েছে, তোমরা কোনো ক্রমেই যাবে না। তো একটা জিনিস আমরা জানি যে মানুষকে যে জিনিসটা না করা হয় সেই জিনিসটা আরো মানুষ বেশি করে। তো সেই জন্য সেই ব্যক্তিটা কি করলো, সেখানে 3-4 জন মানে টিমের মতো একটা গ্রুপ তৈরি করলো যে আমরা ভিতরে যাব, দেখি জিন দেখি কিরকম লাগে, মানে অতিরিক্ত সাহস হয়ে গেছে সে তাদের সাথে থাকতে। তো যেহেতু বাড়িটা অনেক বড়, তারা দোতলায় আস্তে আস্তে যায় রাতের দিকে, যেহেতু তাদের যে টিমের প্রধান ছিল সে যখন ঘুমিয়ে পড়ে তারপরে তারা যায়, কারণ যদি দেখে তাহলে তো আর যেতে দেওয়া হবে না, বা সেখান থেকে তাদেরকে না করে দেওয়া হবে, সেখানে রাখবে না। তো তারা খুবই আগ্রহ নিয়ে যায়, যাওয়ার পরে তারা বেশ কিছু রুমে ঢুকে, এবং রুমগুলো ছিল মানে খুবই অন্যরকম এবং অদ্ভুত, যাওয়ার পরে তারা দেখতে পারে। তো তারা প্রথম কিছু ফেস করে না, তারপর যে 4 জনের মধ্যে যে একজন বেশি একটু ই করছিল, বেশি সাহসিকতা দেখাচ্ছিল, এবং আর 3 জনকে তারা কথাবার্তার মাধ্যমে তারা যে নিয়ে গিয়েছিল, সে মানে তাদের গ্রুপের মেইন বললেই চলে। তো সে আগাতে থাকে, ছাদের দিকে যেতে থাকে। তো যাওয়ার পরে দেখতে পায় যে পিছনের একজন যে সবচেয়ে ছোট সে নেই, হঠাৎ জানি কোথায় মানে চলে গেল। তারপর তারা মনে করলো যে তারা হয়তো নিচে চলে গেছে বা কোনো একটা জায়গায় গেছে, বেশি একটা ভয় পায় না। তারপর তারা 3 জন যে ছিল তারা ছাদে যায়। তো ছাদে যাওয়ার পর তারা যেটা দেখলো সেটি দেখার জন্য প্রস্তুত ছিল না, একদমই প্রস্তুত ছিল না, কারণ যে ছাদের যে গেটটা ছিল সেটি একটি ধমকা হাওয়ায় খুলে যায়। খুলে যাওয়ার পর দেখে একটি মানে মহিলা চুল মানে একবারে এলোমেলো হয়ে রয়েছে, লম্বা চুল পা পর্যন্ত এরকম দেখা যাচ্ছিল। তো দেখে যাওয়ার কারণে তারা খুব ভয় পেয়ে যায়। দেখে মনে হচ্ছিল যে তাদের মুখের দিকে একজন আরেকজনের দিকে তাকাতে পারছিল না। তো একজন দৌড় দেওয়ার সময় ওইখানেই সেন্সলেস হয়ে যায় আর দুইজন কোন রকম ভাবে নিচে আসে। তো তারা যে মেইন টিম মেম্বার যে প্রধান ছিল সে উঠে তাদেরকে পকাজোগা করে এবং তাদের তিনজনকে এখান থেকে আনে, তাকে উঠিয়ে নিয়ে আসে। কিন্তু এই ঘটনার মধ্যেই আরেকটা জিনিস কি, ছোট যে আরেকজন ছিল তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোনো ক্রমেই পাওয়া যাচ্ছিল না। তারপর সে আবার ওই তদবিরের মাধ্যমে তাদের জিনদের বন্ধুদের বন্ধু জিনগুলো যে ছিল তাদেরকে ডাকে এবং তার সাথে যে ওইখানে প্রধান যে ছিল যে জিনরা যে বাড়িতে থাকত, তো তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। চেষ্টা করার পর তাদের বলা হয় একজন এরকম গিয়েছিল, এরকম এরকম ঘটনা, তারা আর কি ভুলে চলে গিয়েছিল। তারপর সেটা তারা আর মানে না, না মানার কারণে তারা বলে তোমাদের আমি আগে নিষেধ করে দিয়েছিলাম, এটা এখন কোনো ক্রমেই পাওয়া সম্ভব না, আর যদি তাকে দেওয়াও হয় তার যে কোনো একটা ক্ষতি হবে, যে কোনো ক্ষতি বলতে হয় তার কোনো শারীরিক ক্ষতি হবে বা তাদের কোনো বাড়ির কোনো কারো একটা ক্ষতি হবে, যে কোনো একটা ক্ষতি করবেই, তার আগে দিবে না। তো তাদের অফার করা হলো যে তোমরা এর বদলে কি চাও, তারপরে বলল আমাদের কিছু চাই না, আমাদের যেটা করার দরকার আমরা সেটাই করব। এটা করে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তো তারা তো খুব চিন্তায় পড়ে যায় তাকে কিভাবে উদ্ধার করা যায় বা কিভাবে সেখান থেকে আনা যায়। তারপর আরেকটি ইয়ানে বড় সর একটা কবিরা জানে ভারত থেকে, তো ভারত থেকে কবিরা জানার পর মানে তার কিভাবে একটা মাধ্যমে মানে ভারতের একটা খুব একটা কবিরাজ বড় কবিরাজ ছিল, তো অনেক টাকা খরচ করে তাকে আনে। তাকে তো একটা মানুষ, তো মানুষের জীবন তাকে তো উদ্ধার করতে হবে। তো তারা যেই কথা সেই কাজ, কবিরাজ এসে বাড়ি পুরোটা ঘুরান দিল এবং সে বলল যে এখানে অনেক বড় শক্তি, যেই জিনেদের মধ্যে একটা প্রজাতি আছে যেই জিনকে খুব শক্তিশালী যে তাকে খুব সহজে হারানো যায় না, যেহেতু জিনের প্রজাতির নামটা আমার খেয়াল নেই, তো সেই জিন এখানে বসবাস করে, তোমরা এরকম ভুল জায়গায় এসে পড়েছ, তাদের মতো তারা থাকতে তোমাদের তারা একটা সুযোগ দিয়েছিল, সেই সুযোগটাও তোমরা হাতছাড়া করেছ, এখন যে কোনো একটা কিছু করতে হবে। তো ওই কবিরাজের মাধ্যমে সেই ছেলেটিকে ফেরত পাওয়ার চেষ্টা করা হয়। তো চেষ্টা করলেও সেই ছেলেটি যখন এখানে আসে তাদের জগৎ থেকে যখন ফিরে নিয়ে আসা হয় তারপরও তারা ই করতে পারে না, মানে সেই ছেলেটি এমন কিছু সেখানে দেখে যে সে মানসিকভাবে খুব ভেঙে পড়ে এবং মানসিক ভারসাম্যই প্রায় হারিয়ে যায়, যা হারিয়ে যাওয়ার অবস্থা। তো তারা এটা ঠিক করার জন্য আস্তে আস্তে তাদের ট্রিটমেন্ট শুরু করে এবং বাকি যে তাদের ই ছিল আরেকজন যে সেন্সলেস হয়ে পড়েছিল তার একটি পা নষ্ট হয়ে যায়, তো তাদেরও খুব অবস্থা খারাপ হয়। আর বাকি দুইজন যারা আসছিল মানে এখান থেকে বেঁচে তারা কোনোভাবে বেঁচে যায় এবং তারা সেখান থেকে বেরিয়ে আসে। এরপর এরকম বহু ঘটনা ঘটে সেখানে। তো এরকম যেহেতু ঘটনা ছিল এখানে, তারপর তারা আর কি করবে, সবকিছু বাদ দিয়ে তারা ওইখান থেকে এসে পড়ে এবং অবশেষে সেই বাড়িটি এখনো আজ পর্যন্ত এরকম অবস্থায় পড়ে রয়েছে, সেখানে থাকার কেউ সাহসও করে না। কিন্তু সেই বাড়িটা আজ পর্যন্ত বিক্রি করার কোনো মানুষ কেনার সাহস করেনি, কারণ মানুষ টাকা দিয়ে তো আর বিপদ কিনতে যাবে না। তো সেই জন্যই আজ পর্যন্ত সেটি এখনো ওরকম ভাবে পড়ে রয়েছে। তো এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, এবং এরকম কিন্তু অনেক জায়গাতেই আমরা পরিত্যক্ত বাড়িগুলোর ক্ষেত্রে দেখি যে বিভিন্ন জায়গাতে, ইভেন ছোটবেলায় মানে আমি যেই এরিয়াটাতে বড় হওয়া আমার, তো সেই এরিয়াতে একটা মজার জিনিস সেটা হচ্ছে যে আমি যখন একদমই ছোট ক্লাস 3-4 এ পড়ি তো ওই সময়টায় যে একটা জঙ্গল বাড়ি ছিল সেখানটাতে, ইভেন এখন পর্যন্ত সেই জায়গাটা সেই জঙ্গল বাড়িই আছে, এবং লোকমুখে শোনা যখনই কোন কনস্ট্রাকশন গ্রুপ বা ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন গ্রুপ যেই হচ্ছে সেখানে কাজ শুরু করতে গিয়েছে কোনো না কোনো একটা প্রবলেম তারা ফেস করেছে সেখানে নির্মাণ শ্রমিক যারা, একটা সময় শুনেছিলাম যে দুইজন নির্মাণ শ্রমিক আকস্মিক অদ্ভুতভাবে তাদের মৃত্যু হয় পাইলিং এর সময়। তারপর আরেকটা কনস্ট্রাকশন গ্রুপ সেখানে কাজ করতে আসে, সেখানে যে কোনো একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয় ইলেকট্রিসিটি তারের সাথে কোনো একটা ভাবে যদি বলি যে দুর্ঘটনা ঘটে যায়। তো এরপর থেকে সেই জঙ্গল বাড়িটা এখন পর্যন্ত সেরকমই রয়েছে। সো কিছু না কিছু তো ঘটে যা রটে, রাইট? সো ওয়েলকাম ব্যাক আরো একটা বার। এবং দুটো ঘটনা শুনলাম আমরা জাওয়াত তাসিনের কাছ থেকে, এবং আরো বেশ কিছু ঘটনা শুনবো। আরো কটা ঘটনা শুনছি আমরা জাওয়াত? খাগড়াছড়ি থেকে থ্যাংক ইউ সো মাচ। নুরালম আছেন ওদের সাথে, আতিক রহমান আছেন ওদের সাথে, লামিয়া আছেন ওদের সাথে, দেখতে পাচ্ছি তৌকির আহমেদ জয়েন করে আছেন, নাবিল বলছেন তিনি শুনছেন, এবং গতকালকে দুপুরে তিনি ফিল করছিলেন যে তার বাসায়, আচ্ছা দুপুর বেলাও কিন্তু অদ্ভুত ঘটনা ঘটলে ঘটতেও পারে যে কেউ হয়তো বা কথা বলছে পেছন থেকে তাকে ডাকছে, এবং তাকানোর পর তিনি দেখলেন যে কেউই নেই, এবং তিনি ব্যাচেলার থাকেন এবং বাসায় একা থাকা অবস্থায় ঘটনা তিনি ফেস করেন। হ্যালোসিনেশনও হতে পারে, সবসময় যে প্যারানর্মাল ঘটনা ঘটবে, নট লাইক দ্যাট। আছেন আমাদের সাথে এই মুহূর্তে মৌসুম, হাই মৌসুম, এবং শুভ জন্মদিন তোমাকে, ভূত স্টুডিওর একজন নিয়মিত বন্ধু আমাদের। নাদিম হাসান আছেন আমাদের সাথে, শুভ আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, অনম আছেন আমাদের সাথে এই মুহূর্তে, পূজা বিশ্বাস জয়েন করে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফটিকছড়ি থেকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা জাওয়াত আসিনের কাছে আবারও যাব তার থার্ড যে স্টোরিটা সেই স্টোরিটা শুনতে। জাওয়াত, এইটা কার ঘটনা বা কবে কার ঘটনা? এটা প্রায়
এটা 5-6 বছর আগের ঘটনা। একটি এরিয়া ছিল সেখানে আর কি মানুষ খুব কম যেত, মানে একটি জঙ্গল টাইপেরই, আর তার সাথে একটা খেলার মাঠ ছিল, সেখানে খেলাধুলা করত, সেখানকার একটা ঘটনা
আমরা শুনি ঘটনাটা।
তো এরকম একটা ঘটনা ছিল, তার একজন ছেলে আর তার স্পোর্টস এর প্রতি ভালোবাসা থাকবে, এটা খুব ভালো কথা। তো সে ক্রিকেট খেলার জন্য এখানে একটা মাঠ ছিল, তবে মাঠটা একটা মাটি ছিল যেখানে প্রায় যে জঙ্গলের সাথে একটা মাঠ ছিল। তো সেই জঙ্গলটা ছিল এরকম যে মানে খুব একটা ভয়াবহ ছিল জঙ্গলটা। তার দাদু, তার যে দাদু ছিল, নানা ছিল, নানি ছিল, তারাও এখানে যেতে নিষেধ করত, কারণ তার মুরব্বীরা জানতো যে সেখানকার ইতিহাস কিরকম। তো এটা তার মাথায় ই ছিল আর কি, জানতো যে মাথায় ছিল যে এখানে যাওয়াটা উচিত হবে না, বা এখানে থাকলে হয়তো কোনো সমস্যা। তারপরও তার মাথায় একটা জিনিস কাজ করত যে না, এখানে একদিন আমাকে যেতে হবে, এখানে কি না হয় এটা আমাকে বুঝতে হবে। তো যেই কথা সেই কাজ, যে তারা খেলাধুলার জন্য একদিন বিকালবেলা যায়, তো ক্রিকেট খেলা শুরু হয়, তো তার মনোযোগ হচ্ছে সেই জঙ্গলের দিকে যে কখন সন্ধ্যা হবে এবং কখন সে সেখানে যে একটু দেখে আসবে। তাকে না করা সত্ত্বেও সে সেখানে যাওয়ার জন্য খুব ইচ্ছুক ছিল। তার বন্ধুর সাথে এই বিষয়টা শেয়ার করে, কিন্তু তার বন্ধু সেখানে যেতে রাজি হয় না। কিন্তু তারপরও খুব জোরাজোরির কারণে সে অবশেষে রাজি হয় এবং তাকে নিয়ে যাওয়ার জন্য কথা দেয়। তো তারপরে যেটা হয়, খেলাধুলা শেষ করার পর তারা সেখানে যাচ্ছিল, যেতে যেতে এক পর্যায়ে তারা জঙ্গলে কাছাকাছি পৌঁছায় এবং সেই দেখতে পারে যে সেখানে একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে, মানে সাদা কাপড় পরে, চুলগুলো সামনে ছিল, মানে তার ফেস দেখা যাচ্ছে না, তো এরকম দাঁড়িয়ে রয়েছে। তো তার বন্ধুকে পিছন থেকে ডেকে বলছে যে, ওদিকে পিছনে ঘুরে বলছে যে, এই বন্ধু এখানে আমি সামনে একটা জিনিস দেখতে পারলাম যে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, ভিতরে মনে হয় মানুষ রয়েছে, চলো সেখানে যাই। তো তার বন্ধু বলছে যে, কই মানুষ, কোথায় দেখি না তো। তারপর সে যখন সামনে ঘুরে দেখে কোনো মানুষ নেই, তার বন্ধু বুঝতে পারে এবং তার বন্ধুটা বুঝে যায় যে এটা একটা প্যারানর্মাল কোনো একটি ঘটনা হতে পারে। তো সে যে জিনিসটা দেখে সে কিছুটা দ্বিধায় পড়েছে, সে মনে করে হ্যালুসিনেট হতে পারে বা সে একটা বাস্তবেই দেখলো কিনা সেটা সে বুঝে উঠতে পারছিল না। তো সেখান থেকে সেদিনের মতো চলে যায় এবং আরেকদিন রাত্রেবেলা তাদের বাজারে যাওয়া হয়। তো বাজারে যাওয়ার আসার পথে সে দেখতে পারে ওই মহিলাটা সেখানে রাস্তার পাশে যেন মানে নাচানাচি করছে, মানে এরকম একটা কিছু বোঝা যাচ্ছে। তো সে মনে করলো কি এখানে পাগল টাগলি কিনা সেখানে ই করছে। সে সেদিন একা ছিল, তখন রাত প্রায় 10:30-11টা বাজে, আর গ্রাম অঞ্চলে এরকম রাত মানে অনেক রাত, আর তাদের রোডটা পাকা থাকলেও সেখানে গাড়ি ঘোড়া চলতো খুবই কম, আর ওই রোডের সাথেই ছিল সেই জঙ্গলের একটি অংশ। তো গ্রামের মানুষের হাতে এটা খুব বিখ্যাত একটা জায়গা ছিল যে সেখানে খুব হরের ঘটনা ঘটে, সেখানে মানুষ যেতে কিছুটা ভয় পায়, কিছুটা না বেশ অনেকটাই ভয় পায়, সেখানে মানুষ যেতে চায় না, এখনো যেতে চায় না, সচরাচর যেতে চায় না। তো যেহেতু 5-6 বছর আগের ঘটনা, তো তখন তার কাছে স্মার্টফোন ছিল, তবে সে তখন নিয়ে যায়নি সেখানে, একটা টর্চ ছিল তার কাছে, তখন টর্চটা কাজ করছিল না। তো সে আস্তে আস্তে যায়, এক পর্যায়ে দেখতে পারল সে নাচ থামিয়ে দেয় এবং একবারে স্থিরভাবে দাঁড়িয়ে পড়ে। তা যে সে যখন কাছাকাছি গেল এক মানে তার থেকে বোধ হয় 5-6 হাত দূরে হবে এরকম একটা পর্যায়, সে তার উপর দিয়ে মনে হয় শরীরে মানে নিস্তেজ হয়ে গেল শরীরটা, মানে সেটি দেখার পরে সে আর লড়তেও পারছে না, আর দৌড়ে যে যাবে সেটিও বুঝতে পারছে না সে এখন কি করবে। তো সেই জিনিসটি মানে মনে হচ্ছিল আস্তে আস্তে কাছে আসছে, আর তখন সে যেরকমটা বলেছে মানে তার মনে তখন একটা জিনিস চিন্তা হয় যে আমি যদি এখন এখান থেকে না পালাই, যদি না দৌড় দিই, তাহলে কিন্তু আমার একটা বড়সড় একটা সমস্যা হলে হতে পারে, বা এটাই আমার শেষ দিন হতে পারে। তো সে এখন কি করবে বুঝতে পারছিল না। তো এগুলো ভাবতে ভাবতেই সে অটোমেটিক মনে হচ্ছিল যে চোখটা বন্ধ করার সাথে সাথেই মনে হচ্ছিল যে সে দৌড় দিল। দৌড় দিতে তাদের এখন একটা ব্রিজ ছিল, তো ব্রিজটা ক্রস করতেই সেই পাথরের সাথে কোচটকে সেখানে পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। তো হারানোর পর সে কিছুক্ষণ পর আবারও ফিরে এবং দেখতে পায়, মানে জ্ঞানটা আসার পর দেখতে পায় যে মানে রাস্তার মাঝে সেই মহিলাটা সেখানে বসে রয়েছে। তো সেখানে সে আর কোনো দেরি করে না, আর কোনো চান্স নেয় না, সে তার বোঝা শেষ হয়ে যায় যে মুরব্বীরা যা বলেছিল সেটি যদি আমি মানতাম তাহলে আজকে আমার এই রকম পরিণতি হয় না। তো সে খুবই ভয় পেয়ে সেখান থেকে দৌড় দেওয়া শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে বাসায় আসে। বাসায় এসে কাউকে এরকম কিছু বলে নাই, কারণ এমনিতেই সে ভয় পেয়েছে, এবং যদি বাসায় সে জানায় তাহলে আরো খুব সমস্যা হবে, বাসাতে একটা বকাবকি করবে, তারা একটা চিন্তায় পড়ে যাবে। তো সে রাত্রেবেলা মানে ভয় পেলে জান, এমনিতে গ্রাম অঞ্চলে একটা প্রচলিত আছে যে ভয় পেয়ে আসলে গরম পানিতে গোসল করতে হয়। তো সে কোন রকম গোসল করে সে ভয় সে ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, এবং ইমাম সাহেব জানতো যে সেখানে এরকম একটি হন্টেড প্লেস রয়েছে। তো তাকে জারপুক করা হয় এবং সেখানেই সেই ঘটনাটি তার স্থগিত হয়ে যায় এবং তারপরে আর তার কোনো সমস্যা হয়নি। তো এরকম চলতে চলতে সে এক সময় বুঝে যে এরকম বিষয় আসলেই যাওয়া উচিত নয়। তো এটা ছিল আমার ছাট ঘটনা।
অলরাইট, তিনটা ঘটনা আমরা শুনছিলাম লতা সেনের কাছ থেকে, আরো একটা ঘটনা বাকি। বাট তারা কিন্তু মেইন টাইম আপনাকে যেটা বলবো, চলছে কিন্তু ভূত স্টুডিও। এবং এই যে যদি বলি যে একটা অভ্যেস, হরর গল্প শোনার বা প্যারানর্মাল গল্প শোনার যে অভ্যেস, এবং এই অভ্যেসটা যদি আপনার কন্টিনিউ থাকে এবং আপনার যদি মনে হয় যে না আপনিও আসতে পারেন, অনেকেই প্রশ্ন করছিলেন একটু আগে ফেসবুক লাইভে দেখছিলাম যে আমরা কি আসতে পারবো, আসতে পারার আসলে প্রসেসটা কি, খুবই সহজ। মোবাইলের মেসেজ অপশনে যে দাঁড়াতে হবে, মানে যেটা করতে হবে মোবাইলের এসএমএস অপশনে যে আপনি টাইপ করতে হবে আপনাকে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারটাতে। রোমান বলছেন তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে, আর আছেন আমাদের সাথে মধুমিতা, থ্যাংক ইউ সো মাচ, এবং বলছেন দেশের বাইরের ঘটনা যেহেতু অ্যাকসেপ্ট হয় আমিও তাইলে আসতে পারবো, অবভিয়াসলি কেন না। এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে নাবিল, তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে ওমান থেকে, থ্যাংক ইউ সো মাচ। এবং প্রচুর পরিমাণে প্রবাসী বন্ধুদেরকে আজকে আমরা দেখছিলাম যে ফেসবুক লাইভে, এই মানুষগুলোকে আমরা খুব পরিমাণে মিস করি। তো বাংলাদেশে যখন আপনি আসবেন একটা ছোট্ট অনুরোধ থাকবে যে ভূত স্টুডিওতে একটাবার এসে যাবেন, কিংবা একটাবার দেখা করে যাবেন, খুব ভালো লাগবে। এনিওয়ে, জাওয়াত আসিনের কাছ থেকে আমরা লাস্ট ঘটনা শুনবো, বাট তার আগে যেটা বলছি, যদি আপনি পরবর্তী এপিসোডে এখানে আসতে চান, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন পাঠাবেন 26969 নাম্বারে, খুব ভালো লাগবে আমার। আপনি সামনে বসবেন, আপনার সাথে বসে কফি খেতে খেতে কিংবা গল্প করতে করতে ঘটনাগুলো শুনবো। জাওয়াত, এখনকার ঘটনাটা কোথাকার ঘটনা?
এখনকার ঘটনা আমাদের এলাকারই ময়মনসিংহের, আর ফ্রেন্ডরা আমাদের বন্ধুর সাথে একটা ঘটনা, তারা এক জায়গায় যায়, মানে একটু বসে গল্প করছিল, সেখানে একটা ছোটখাটো একটা এক্সপিরিয়েন্স ঘটে
শুনি আমরা।
তো তারা মানে গরমের দিন ছিল, তো মানে গ্রামে কারেন্ট চলে যায় বেশিরভাগ, পল্লী বিদ্যুৎ যেহেতু একটা ডিস্টার্ব দেখা দেয়, তো দীর্ঘক্ষণ ধরে কারেন্ট ছিল না আর খুব ঝাপসা গরম ছিল। তারা চার পাঁচজন মিলে 12টার পর একটা ব্রিজ ছিল আমাদের এলাকায়, তো তারা সেই ব্রিজে যেয়ে বসে, এবং সেই ব্রিজটারও নাম তেমন একটা ভালো ছিল না, সেখানে মানে আগে মানে কয়েক শতক আগে থেকেই নাকি এখানে ব্রিজ, যখন যে কাঠের পুল ছিল মানে বাঁশের, বাঁশ দিয়ে আগে পার হতো, যে সাঁকু বলা হতো, সেরকম একটা সাঁকু ছিল, বর্তমানে সেটাই একটা ব্রিজে পরিণত হয়েছে। তো তখন অনেক এক্সপিরিয়েন্স ঘটনা ঘটত, তো এখনকার জেনারেশনের মানুষ তৈরি করা তেমন একটা ফিল করে না বা এত একটা ভয় পায় না, তো সেই কারণে তারা চার পাঁচজন মোবাইল নিয়ে গান শুনতে শুনতে তারা ওইখানে যে বসে, তো বসার পরে তারা বেশ লক্ষ্য করে, আর ব্রিজের আশেপাশে ছিল খুব বড় বড় ভাসজার, আর এটি আরো আগে অনেক ছিল, এখন অনেকটা কেটে কমন হয়েছে, তারপরও এখন সেটি খুব কম নয়। তো সেটি থাকার কারণে তারা শুনতে পারে যে ভাসজারের মধ্যে মানে ভাস ভাঙ্গা হচ্ছে, এরকম শব্দ, অনেক শব্দ, মনে হয় বাস তাদের শরীরে পড়ে যাবে, অনেক জোরে বাতাস শুরু হয়, যদিও তখন এত বাতাস হওয়ার কথা না, তারপরেও এরকম বাতাসের অনুভব করে তারা। তো তারা এরকম যেহেতু অভ্যস্ত ছিল, তারা এরকম এলাকার যেহেতু থাকে, তো তারা এরকম শব্দ পেয়ে সেখান থেকে এসে পড়ে এবং তারা বেশি কিছু একটা অনুভব করে না। তবে আর এইটুকু আমাকে জানায় যে এরকম আওয়াজ মনে হচ্ছিল যে মানে বাস মনে হয় আরেকটার সাথে একটা বাড়ি খেয়ে মনে হয় ভেঙে যাচ্ছে, একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে তারা কিছুটা আতঙ্কিত হয় কিন্তু তারা বেশি একটা ভয় পায় না। তো তারা সেখান থেকে জায়গা পরিত্যাগ করে চলে আসে, অন্য জায়গায় এসে বসে। তো এটা খুব একটা ছোট একটা ঘটনা ছিল আমার, চতুর্থ ঘটনা। তো আমি একটা কথা বলতে চাই যে আমি যে আজকে চারটা ঘটনার মধ্যে তিনটা ঘটনা বললাম, তো ঘটনার দিকে আমরা একটা জিনিসই মানে শিক্ষা নিতে পারলাম বা একটা জিনিস জানতে পারলাম যে মানে এইগুলো বিষয়ে যারা গবেষণা বেশি রহস্য জানতে গিয়েছে তাদেরই একটা না একটা সমস্যা হয়েছে। যেহেতু আমি কিছুক্ষণ আগে একটা প্রথম স্টোরিতে আমি একটা হাদিস বলেছিলাম, তো বুখারী মুসলিম থেকে বা এরকম দুইটা গ্রন্থের মধ্যে থেকে আমি এক জায়গায় পড়েছিলাম, তো সহি হাদিস এটি, আপনারা সার্চ করলে আপনারা খুঁজে পাবেন, তো একবার দেখে নেবেন। তো ইসলাম আসলে বলছে যে এগুলো তাদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি, এটাই সমর্থন করে, তো আমরা এগুলোর থেকে দূরে থাকাটাই ভালো। তবে আমরা ঘটনা শুনি, এটা ভালো লাগার বিষয়, মানে একটা এক্সপিরিয়েন্স অন্যরকম।
একদমই জাহান তাহসিনকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো। এবং একই সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রতি পর্বেই আমরা চেষ্টা করছি নতুন নতুন কিছু ঘটনা তুলে আনবার জন্য, ভিন্ন ভিন্ন রকমের ঘটনা, ভিন্ন ভিন্ন ধরনের ঘটনা। আশা করছি ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে। তো অসংখ্য ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন কানেক্টেড, SMS-এ, ফেসবুক কমেন্টসে, তো বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পুরো সময় জুড়ে। তো লাস্ট মোমেন্টে যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যেমনটা হচ্ছে মীরাকে দেখতে পাচ্ছিলাম, বছরের ঘটনাগুলো বেশ ভালো লাগছে। যদিও কালকে একটু সকাল সকাল উঠতে হবে, তবুও ভূত স্টুডিও মিস করা যায় না। থ্যাংক ইউ। নিলয় জয়েন করে আছেন আমাদের সাথে, যেমনটা নুসরাত আছেন আমাদের সাথে, মেহেদী জয়েন করে আছেন, আফনান আছেন আমাদের সাথে, সোমা জয়েন করে আছেন, MD অনেক সহ আরো বেশ কিছু বন্ধুকে দেখতে পাচ্ছি, যেমনটা সামিরা আয়াত জয়েন করে আছেন মিরপুর থেকে, কামরুল ইসলাম আছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করছি পরের এপিসোডটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অপূর্ব। ফেসবুকে যে কোনো সময় আপনি বা তুমি চাইলেই আমাকে নক দিতে পারো, facebook.com/apurbo.fm। একই সঙ্গে যেটা বলবো যে যদি আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত থেকে থাকেন, জাগো এন্টারটেনমেন্টের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাই কিন্তু একটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে কিন্তু দেখবেন যে নতুন 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 নাটক কিন্তু আসছে এই চ্যানেলটাতে। সো আপনার বোরিং সময় কিন্তু কাটবে না একদমই আর বোরিং। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে অপূর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট এপিসোডে যদি আসতে চান, RBS নাম, লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বার। এবং যেহেতু প্রচন্ড গরম পড়ছে, চেষ্টা করবেন গরমের এই সময়টাতে নিজেকে সেফ রাখার জন্য, আশপাশের মানুষগুলোকে সেফ রাখার জন্য, ভালো রাখার জন্য বা সুস্থ রাখার জন্য যেটা করণীয় সেই কাজটা করবেন।